18 নভেম্বর 2016 চরমটুয়া আল আরবিয়া দারুল উলুম মাদ্রাসা চরমটুয়া লক্ষীপুর গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরব বিল্লাহ তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম
وقال النبي صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام إن سركم أن تقبل صلاتكم فليكن بكم علماءكم فإنه أفضل لكم بينكم وبين ربكم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم من نمرود مانوس فرعون مانوس أبو لهب أبو جهل مانوس আজর মানুষ আবার হজরত ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ হ্যাঁ হজরত ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম মানুষ হজরত সিদ্দিক আকবর হজরত উমর উসমান আলী বেলাল আবু হুরায়রা তারাও মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এরা সকলে মানুষ দেখতে আকৃতি সকলেরই একরকম চোখ আছে নাক আছে কান আছে জিহ্বা আছে বাক শক্তি আছে মেধা শক্তি আছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে খাওয়া দাওয়া আছে বাদশাহি আছে ক্ষমতা আছে দাপট আছে কিন্তু মহান রব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাব ধ্বংস আবু লাহাব বরবাদ আল্লাহ পাক জল জলাল ও মানবাল পবিত্র কোরআনে বলবেন যে আমি ওদেরকে বললাম আমাকে মানো ওরা শুনে না আমার কথা শুনে না বুঝে না বুঝতে চেষ্টা করে না হ্যাঁ কুলুবুল্লাহ ওদের অন্তর আছে কিন্তু আমার কথা বুঝে না লহম আজাদুল্লাহ কান আছে সব শুনে কিন্তু আমি আল্লাহর কথাটা শুনে না মায়ুরুল্লাহিহা সব থেকে কিন্তু ওদের যে চোখ আছে সেই চোখ আমি আল্লাহর বিষয়টা সত্যটা সে দেখে না উলার কেলা না ওরা পশুর মতো চতুষ্পদ জন্তুর মতো বালুর মাজার বরং চতুষ্পদ জন্তুরও কিছু বুদ্ধি আছে ওরা তার চেয়েও আরো নিচু আরো অদম আরো বেশি ভ্রষ্ট আরো বেশি বিভ্রান্তের শিকার শুনতেছেন প্রিয় বন্ধুরা তো এই সকল বিষয়াবলী এগুলো আমাদের সামনে এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ মা গররাকা বিরব্বিকাল করিম তোমার দয়াময় প্রতিপালকের ব্যাপারে কে তোমাকে ধোকার মধ্যে ফেলে দিল শুনতেছেন প্রিয় বন্ধুরা বোঝা গেল যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন যে মানুষ সে ধোকাগ্রস্ত আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলা আমি আমার ভালোবাসার দায়িত্ব নিতে বললাম আসমানকে জমিনকে পাহাড় পর্বতকে ওরা এই আমাকে ভালোবাসার এবং আমার আনুগত্য করার আমার বাধ্য হইয়া সর্ববিষয়ে থাকার এই দায়িত্ব নেওয়ার সাহস করল না ও আশফাক না মিনহা আসলে ওরা ভয় পেয়ে গেছিল যে আমাকে আল্লাহকে ভালোবাসা আর সব ব্যাপারই তার কথার উপরে চলা এটা আমরা পারব কিনা ওরা আতঙ্কিত হয়ে এই দায়িত্ব নিতে রাজি হয়নি ও হামালহা ইনসান ইনসান মানে মানুষ কিন্তু এই ইনসান এই মানুষ এই দায়িত্ব গ্রহণ করল শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহকে ভালোবাসার দায়িত্ব মানুষ গ্রহণ করলো আল্লাহর হুকুমের উপরে চলার দায়িত্ব মানুষ গ্রহণ করলো আর এইরকম সুন্দরভাবে আল্লাহ পাক বিষয়টা উপস্থাপন করলেন যে ইনসানি মানুষ এই দায়িত্ব নিলে গ্রহণ করলো সে বলল আমি পারব আমি আপনাকে ভালোবাসবো আমি আপনার কথা রাখবো আপনার কথা মোতাবেক চলব শুনতেছেন প্রিয় বন্ধুরা এই যে অত্যন্ত ভারী এই আয়াত থেকে প্রমাণ হয় আগের আয়াতটা থেকেও প্রমাণ হয় মানুষ মানুষের আসনে তখন থাকে যখন সে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে আল্লাহর কথার মধ্যে থাকে বুকটা দিয়ে আল্লাহকে ভালোবাসে আর যতই এই বিষয়টায় আল্লাহর ভালোবাসার আনুগত্যে আল্লাহকে মানার ক্ষেত্রে যে যত অগ্রগামী সে তত বেশি বড় মানুষ শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই চক্ষু কর্ণ নাসিকা এই বাইরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এত আকৃতিতে মানুষ নমরুদ ফেরাউন আমার সাদ্দাব আল্লাহর দুশ্মন এই সকলেই মানুষ, কিন্তু এই যে মানুষরা বলে আমরা মানুষ, আমরা সকল প্রাণীর মধ্যে বা সৃষ্টি জগতের মধ্যে আমি শ্রেষ্ঠ, কিন্তু ওই কথাগুলো কেন মনে থাকে না? যে আল্লাহ পাক বলছেন যে তুমি মানুষ, তুমি আমার কথা শোনোই না, বুঝোই না, মানোই না, অতএব তুমি পশুর চেয়েও অদল। তো পশুই না বরং পশুর চেয়েও আরো অদল, সেটাও তো বলছেন মহান রব্বুল আলামিন। অতএব এই কথা বলা যে মানুষ শ্রেষ্ঠ সকল সৃষ্টির মধ্যে, এটা নিঃশর্ত ভাবে না, বরং এটা শর্তাধীন। সেই শর্তটা হল এবং অলঙ্ঘনীয় শর্ত, নিঃশর্ত লঙ্ঘন করলে মানুষ মানুষ থাকে না। সেটা কি? সেটা হল মানুষ খাবে, করবে, এই ফ্যাক্টরি মালিক হবে, অফিস আদালত করবে, সে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে, মুক্তিসাহ হবে, মহাদেশা হবে, মিনিস্টার হবে, রাজা বাদশাহ হবে, এতে বাধা নাই। কিন্তু যেই মঞ্চে যেইখানে মানুষ থাকবে, মানুষ হয়ে বাঁচবে, এইভাবে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে সুন্দর, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে নিবিড়, আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ করবে না। সন্তান বাবা মার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখে, কিন্তু কখনো এমনটা হয় যে বাবা মা সন্তানের উপর কোনো কারণে অসন্তুষ্ট হন, কিন্তু তাই বলে বলেনি, কোনো বাপ মা কি বলেন ওটা আমার সন্তানই না, ওটাকে বাদ দিয়ে দিলাম, বরং বাবা মা অপেক্ষা করেন ও মাপ চাইলে তো আমার সন্তান তো আমারই সন্তান, আর ওই ছেলে কি আরেকজনকে বাপ ডাকতে যায়, আরেকজনকে মা ডাকতে যায়? মা কি মা ডাকে, বাবা কি বাবা ডাকে, আর এই লোকটা কি অন্য কাউকে নিজের সন্তান বলে যেটা আমি জন্ম দিয়েছিলাম? তাও না। তো বাবা মা তিনি অন্তর থেকে অপেক্ষা করেন, সে ক্ষমা চায় না আমার কাছে, বস হয়ে গেল। যেই বান্দা ইমানওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে এবং মানে এবং ভালোবাসে, জীবনে হাজার ভুল ত্রুটি থাকলেও আল্লাহ পাক জালালু অপেক্ষা করতে থাকে যে তুমি মাফ চাও, তোমাকেও আমি ভালো বান্দার সার্টিফিকেট দিয়ে দেব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন নিজেই বলেন যে অকর রব্বিল ফিরওয়ার আনত খায়রুর রাহিমিন, হে বান্দা তুমি বলো হে আমার প্রতিপালক, হে আমার মাবুদ, হে আমার আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর আমার প্রতি রহম নাজিল করেন, দয়া করেন। আল্লাহ পাকের দয়ার মানে হল ক্ষমা, মানে সন্তানকে ক্ষমা করলাম, এখন সে ঘরে আসার সুযোগ পাইল। আর দয়া কি সেখানে বাবা মার? দয়া হল যে এখন বাবা মার খানা দানা অবহারিত, ঘরে থাকার সুবিধা অবহারিত, এ ব্যাপারে আর বাবা মা বাধা দিবেন না। এখন গিয়ে খায়া নাক ডেকে আরামসে এমন ঘুম দিছে, এখন থাকা খাওয়া সুযোগ সুবিধা চিকিৎসা সবকিছু ওকে, সবকিছু বাবা মার পক্ষ থেকে তার জন্য আছে। বান্দাকে যখন আল্লাহ ক্ষমা করেন আর বান্দা বলে যে আল্লাহ দয়াও করেন, এই দয়া মানি যে তোমাকে নেক আমলের তৌফিক দেব, আগের গুনাহ মাফ, এখন আমার ভালো, আমাকে খুশি করার মতো কাজ করার তৌফিক তোমাকে দেব, সেই জজবা আবেগ উচ্ছ্বাস প্রেরণা তোমার অন্তরে আমি দান করব, ভালো পথে যাওয়ার জন্য তোমাকে আমি তৌফিক দেব, সেই রাস্তাকে আমি গুছাইয়া দেব, সুশৃঙ্খল বানাইয়া দেব, মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু দান করব, হিসাবের ময়দানে হিসাব কিতাব সহজ করব, বিনা শাস্তিতে চলো এবার জান্নাতে প্রবেশ করো। এই সবটা মিলে এর নাম হল রহম করেন, হে আল্লাহ দয়া করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তখন রব্বুল রহম, রব্বুল আলামিন নিজে বলেন, ডাক দিয়ে গুনাহগার বান্দাদেরকে, তুই বল না যে হে প্রতিপালক, হে মাবু, আমাকে মাফ করে দেন আর আমার প্রতি দয়া করে দেন। ছোট বাচ্চারা এরকম যদি কোন সময় ছোট্ট বাবু একদম কোলের শিশু, সেরকম বাপ মা কোন সময় রাগটা করলে গাল ভার করে চুপ করে থাকে, হয় চিৎকার দিয়ে কান্দে, কোনো কোনো শিশু আছে কান্দে না, গাল ভার করে চোখে টল টল করে পানি, কান্দে না, চুপ করে দাঁড়ায় থাকে, কান্দে কান্দে এরকম ভাব দেখায়। কিন্তু পরে কতক্ষণ পরে মা বাপ যখন দেখেন যে বাপ রে বিপদ, তো কোন চিৎকার মারবে বুক ফাটা আল্লাহ জানে, পরে আসতে গিয়ে যা আর দুষ্টামি করিস না, যখন ও বুঝতে পারে যে আর তো করবি না দুষ্টামি, এই ছেলে এ বাবু, তখন ও তাকে তাকে দেখে ওইদিকে চোখের পানি ঝরে আর বুঝতে পারে যে এই তো আমার প্রতি নরম হয়ে গেছে আর এখন ব্লাড করবে, তখন ওই ছিসিস ছোট্ট বাচ্চাই বলে আদর করে দাও, মা বাপকে বলে তুমি আদর করে দাও, তো বাবা মার টান দিয়ে ওকে পড়ে তোলে। আর সারা জাহানের বাবা মার চেয়ে এক এক বন্দার প্রতি আল্লাহ পাকের দয়া হাজার লাখ কোটি গুণ বেশি, অসীম পরিমাণে বেশি। এই জন্য রব্বুল আলামিন নিজে আমাদেরকে শিখিয়ে দেন যে অপুর রব্বের সরবরাহ তুই বল না যে হে আল্লাহ মাফ করে দেন আর আদর করে দেন, সুবহানাল্লাহ তাআলা বিহাম মায়া করে দেন, মহব্বত করে দেন। আল্লাহ পাক যখন ক্ষমা করেন বন্দাকে, আল্লাহ পাক তার দুনিয়া আখেরাতের সব কল্যাণের দ্বারও তার জন্য মুক্ত করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো যে কথা ছিলাম সেদিকে আরেকবার আসি, সেটা হলো এই মানুষ তখন মানুষ হয় এবং মানুষ থাকে যখন এই মানুষ আল্লাহ আল্লাহকে মানে, আল্লাহর কথা রাখে, আল্লাহর ইশারার হুকুমের উপরে চলে এবং জীবনটাকে সাজায়। তো বুকে ইমান থাকা দরকার, জীবনে ইসলাম থাকা দরকার, অন্তরে বিশ্বাস আমার যে আল্লাহর প্রতি জীবনটা সাজাবো তার নির্দেশনা মোতাবেক, তার কথা মোতাবেক, আল্লাহর নির্দেশনা মোতাবেক জীবনটাকে সাজানো, এর নাম হচ্ছে ইসলাম বা নেক আমল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আরবের মানুষগুলো যারা সমগ্র দুনিয়াতে এতটা ঘৃণিত ধিকৃত নিকৃষ্ট ছিল, সে আরবের মানুষগুলো প্যারানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে আশ্রয় নেওয়ার উসিলাতে বিশ্ব এবং আশ্চর্য যে সেই মানুষগুলো খালি মানুষ হন নাই, সারা পৃথিবীর মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন তারা লাভ করছেন। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আল্লাহ, যে সারা সমস্ত নবী রাসূলদের মধ্যে, যে নবী রাসূলদের উম্মতের মধ্যে হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা সকলের ঊর্ধ্বে শুধু ঈমানের বরকতে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেই উমর এত দুর্ধর্ষ এত ভয়ঙ্কর ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছিলেন। আরবের নেতারা বলছিল যে মোহাম্মদের কল্লা কাটে নিয়ে আসবে কে, তো কেউ কেউ আবার তাকে ফুলে বলতেছিল এই কাজ উমরই করতে পারবে, উমর ইবনে খাত্তাব। উমর তখন দাঁড়ায় বললেন যে হ্যাঁ মোহাম্মদের কল্লা আমি নিয়ে আসব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য উমর ছুটলেন। রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হলে তিনি বললেন যে কোথায়? এ মোহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই মানুষটা বললেন যে আরে প্রথম নিজের বোন ভগ্নিপতির খবর তো নাও, তার মানে বলে যাও খবর নাও। তো খুব ক্রুদ্ধ হলেন, ভীষণ খেপলেন এবং ছুটলেন। তো বাসার কাছে গিয়ে ঘরের পাশে গিয়ে শুনতে পান কি জন পড়তেছেন ভিন্ন রকম, যেটা কখনো কানে শোনেন নাই। বুঝতে পারছেন যে মুহাম্মদের ধর্মে দীক্ষিত হওয়ার কারণে তার আসমানি গ্রন্থের কিছু তারা পড়তেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, জোরে ঘরের কপাটের মধ্যে আঘাত করলেন। বোন, তার বোন ফাতেমা, তার বোনের নামও ছিল ফাতেমা। তো তিনি এসে দরজা খুলে দিলেন, ভিতরে ঢুকলেন যে ভগ্নিপতি থেকে ভীষণ মারা মারলেন আর বোনকে এমন মার দিলেন যে চেহারা একদম রক্তাক্ত হয়ে গেছে, চেহারা থেকে রক্ত ঝরতেছে। যখন হঠাৎ উমরের নজর পড়ল বোনের চেহারার উপরে, তো তিনিও তো কুরাইশ বংশের মানুষ, লজ্জিত হলেন যে মেয়ে মানুষ অবলা আর তাকে আমি এরকম অত্যাচার করলাম যে তার চেহারা রক্তাক্ত। তো মাথা নিচু করলেন, পরে বললেন তোমরা কি পড়তেছিলে আমাকে একটু দাও তো দেখি। বললেন না তুমি না পাক, ইন্নাকা রিজসুন, তুমি না পাক। হ্যাঁ, এবং তিনি সাথে সাথে বললেন বলা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিছু কথা আছে যেগুলো বর্তমানের কিছু ইসলামী চিন্তাবিদ কিসমের লোকদের কাছে এখন নতুন ভাবে বিতর্কিত। আগে ফতোয়া দিতেন আলেমরা, বিজ্ঞ আলেম এবং ইসলামের ফতোয়া বিশারদরা, এখন এই দায়িত্ব গ্রহণ করছেন নিজে নিজে আমাদের কিছু মুসলিম বন্ধুরা যারা ইসলামের উপর নিজেরা ব্যক্তিগত বা দলীয় ভাবে গবেষণা করেন। এই বন্ধুরা নিজের আখেরাতটাকে অক্ষত এবং নিরাপদ রাখার চিন্তা ভাবনা হয়তো বা করেন না। আর না হলে ডাক্তারের কাজ যে ডাক্তার না সে করে কিভাবে, ইঞ্জিনিয়ারের কাজ যে ইঞ্জিনিয়ার না সে করে কিভাবে, নৌকার মাঝি যে না সে নৌকা চালায় কিভাবে, এরোপ্লেনের পাইলট যে না সে এরোপ্লেন চালানোর দুঃসাহস করে কিভাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে এরোপ্লেনের পাইলট না সে যদি এরোপ্লেন চালানো শুরু করে সেই এরোপ্লেনের সে ভবিষ্যৎ কি নিরাপদ, এরোপ্লেন কি নিরাপদ থাকবে। যে নৌকার মাঝি না সে যদি এই ভয়ঙ্কর এই সেন্ট মার্টিনের দিকে নৌকা চলে যেতে শুরু করে সে যার সে মাঝি এবং যাত্রীরা নিরাপদ থাকবে, সে নৌকা কি নিরাপদ থাকবে। যে ডাক্তার আসলে ডাক্তার না কিন্তু সে নিজের না কিছু লেখাপড়া করে আজকে যদি সে ডাক্তারি শুরু করে এবং রোগীর অপারেশন শুরু করে রোগীর অবস্থা কি হবে, ভালো হবে, দ্রুত সুস্থ হবে, হ্যাঁ সুন্দর এবং দীর্ঘ জীবন লাভ করবে। সে যে মানুষগুলো নিজেরা কোরআন সুন্নার সত্যিকার অর্থে বড় আলেম না, তারা যদি নিজেরা ব্যক্তিগত গবেষণালব্ধ জ্ঞানের আলোকে আলেমের ভূমিকা অবতীর্ণ হন তো তার নিজের ভবিষ্যৎ নিজের পরকাল এবং তার অনুসারীদের ভবিষ্যৎ এবং পরকাল সেটা কি নিরাপদ হবে বলে মনে করা যায় প্রিয় বন্ধুরা? তারপরও যদি কেউ মনে করে নিরাপদ হবেই হবে, তাদের দায়িত্ব তাদের কাছে কোরআন শরীফে এইরকম লোকদের ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমাদের তাদের বলে দিও চলো আমার আমার আমল আমার তোমার আমল তোমার, জেসি করনি বেসি ভরনি হ্যায় জরুর কবর মে মাইত উতরনি হ্যায় জরুর। আরে ভাই যেমনটা করবে মানুষ তেমনটা তার ফল তাকে ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে চাইলে আমি এমনি ওয়াজ বক্তৃতার জন্য কোথাও যাই না, মুসলমান ভাইদের সঙ্গে দিনের কথা বলার জন্য যাই যেখানে যাই, যে ভাই ইসলামের কথা আলোচনা করি চর্চা করি, আমারও ফায়দা হয় মুসলমান ভাইদের ফায়দা হয়, কোন ওয়াজ বক্তৃতা এটা আমার পেশা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে হযরত উমরের বোন যিনি ইসলাম গ্রহণ করলেন যেটা উমর জানতেন না, তার নাম হচ্ছে ফাতেমা। তিনি উমর যখন বললেন যে তোমার ধর্মগ্রন্থের যে পৃষ্ঠাগুলো তুমি পড়তেছিলা আমাকে দাও আমি পড়ি, তো ফাতেমা দিতে রাজি হলেন না, কি বললেন, ইন্নাকা রিজসুন তুমি না পাক তোমাকে এটা, ইন্নাকা নাজিস তুমি না পাক তোমাকে এটা দেওয়া যাবে না, ইন্নাকা নাজিসুন তুমি না পাক তোমাকে এটা দেওয়া যাবে না পড়তে দেওয়া যাবে না। সঙ্গে তিনি বললেন বলায়ামাসহু ইল্লা মুতাহারুন, যে এই কোরআন স্পর্শ করতে পারে না পবিত্র লোক ব্যতীত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরপরে এই ফাতেমা থামলেন না, বরং তিনি আরো আগে বাড়লেন। হ্যাঁ এগুলো কি আমার ব্যক্তিগত বক্তৃতা, আমার কাছে কোন রেফারেন্স নাই, ইমাম আবু নুয়াইম রহমতুল্লাহ আলাই দালাল নুবুয়া কিতাবের মধ্যে এই কথা লিখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে আমাদের নিজের ব্যক্তিগত চিন্তা এবং গবেষণার কথা তো আমরা বলি না। ঢাকাতে কোন এক হসপিটালের এক ডাক্তার আছেন, বড় সার্জন তিনি, যে একজন সার্জন এবং তিনি ভালো, তার বাড়ি কোন ডিস্ট্রিক্টে তাও বলতে ইচ্ছা করে না, তার ভাই তিনি বড় ভাই বুখারী শরীফ পড়ান, কিন্তু এই ভদ্রলোক তিনি কোন ইসলামী চিন্তার সাথে সম্পৃক্ত, তিনি বই লিখছেন কতগুলি, তার ভিতরে তার বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হল কোরআন এই পড়ার জন্য কোরআন শরীফ ছোঁয়ার জন্য কোন উজুর দরকার নেই, বিনা উজুতে কোরআন শরীফ ছোঁয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই শ্রেণীর মানুষগুলো যারা আলেমদেরকে লঙ্ঘন করে বাদ দিয়ে ইসলাম বুঝতে চেষ্টা করছেন তাদের জীবনটা ক্ষতিগ্রস্ত কতটা, হ্যাঁ সেটা এই আরেক ঘটনা থেকে উপলব্ধি করতে পারবেন। এটা একটা ঘটনা, এরকম হাজার হাজার ঘটনা আছে, তার একটা শুনবেন। এবং সেই ঘটনা ঘটল কোথায়, মদিনা শরীফে। আমার সাথী যিনি বরিশালের হজের সময় যিনি আমার সাথী ছিলেন, আমার অত্যন্ত বন্ধু, এবং বরিশাল অঞ্চলে আমি সফর করলে যে আমি যার বাসাতে থাকি আমার মেজবান হাজি শাহ আনসারি স্যার, তো ওনাদের কয়েকজনেরই শরীর অসুস্থ হয়ে পড়ল। তারপরে আমাকে মহব্বত করেন এক ডাক্তার, নিজ উদ্যোগে আমাকে ফোন করলেন যে আপনি কি মদিনা শরীর? বলে হ্যাঁ। তো আপনার বা আপনার সাথীদের কারো দরকার হলে আমার কাছে পাঠায়েন, আমি তাদের চিকিৎসা দেব বাংলাদেশ হজ মিশন থেকে। এবং বললেন কি যে আপনি কিন্তু এটাও সাথে সাথে বলে রাখি, রাত একটা দুইটা না, যখন খুশি আপনি আসবেন বা আপনার লোক পাঠাবেন। এটাও তিনি বললেন, এতটা মহব্বত করেন। তা আমরা সেদিন আমাদের বিভিন্ন কারণে অনেক দেরি হল, রাত একটা বাজে, খাওয়া দাওয়া শেষ হল। তো হাদিস আলম আনসারি আমাকে বললেন যে আমরা তিন চারজন যাই হজ মিশনে, ডাক্তার সাহেবের কাছে আপনি একটু বলুন। তো আমি ফোন করলাম, বললাম আপনি পাঠিয়ে দেন। তো ওনারা গেলেন। এখন সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন যে কোন একজন অফিসার ভদ্রলোক সেখানে বসা, তো তার সামনে কতগুলো বই স্তূপ একদম একটার উপর একটা। তো তাদের সন্দেহ লাগলো কি রে, এটা কি জিনিস যে এতগুলো বই পুস্তকের নিচে মনে হয় কোরআন শরীফ, বাংলা ইংরেজি নারায়ণ বই তার নিচে কোরআন শরীফ। পরে জিজ্ঞেস করে না, তো একসাথে উল্টায় দেখে ঠিকই কোরআন শরীফ। তো তখন আমাদের সাথীদের একজন বললেন, কোরআন শরীফ নিচে আর অন্যান্য বই উপরে কে জানি রাখছে মনে হয়। তো বলল যে এই তো আপনারা কিছু জানেন না ইসলাম সম্পর্কে, আপনারা কিচ্ছু বুঝেন না, এগুলো বই, এটাও একটা বই, ওটাকে উপরে রাখতে হবে কি কারণে বলেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোকগুলো যারা ইসলাম শিখতে শিখতে গবেষণা করতে করতে সে এতটা অগ্রগামী হয়ে গেছে, কি পরিমাণ তারা রসাত হয়ে গেছে, শুনতেছেন আপনারা? এই লোকটার সন্তানটা কোন কোন ইসলাম শিখবে, তার অনুসারীরা কোন ইসলাম শিখবে? হ্যাঁ, অথচ তাফসীর রুহুল মানিতে এই আয়াতে পাক যে ইন্নাহু লাকুরআনুন করিম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে মহান রব্বুল আলামিন পবিত্র এই আয়াতে পাকের তাফসীরে তমাম মুফাসসিরিন লিখছেন, এমনকি যে পৃথিবীর বিখ্যাত এক তাফসীর বিশারদ ইমাম ইমামুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির পর্যন্ত সবিস্তার এই আয়াতে পাকের তাফসীর লিখছেন। সে ওনার তাফসীর তো হাদিস ভিত্তিক, রেওয়ায়ত ভিত্তিক হয়, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা কোন সাহাবীর ব্যাখ্যা অথবা কোন তাবির ব্যাখ্যা, এগুলোকেই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ প্রাধান্য দেন। সেই তাফসীরটাও এই ভদ্রলোকদেরকে অনুরোধ করবে একটু খুলে দেখার জন্য, ওখানে কি লেখা আছে যে কিতাব কোরআন শরীফকে নিচে রাখতে হবে। এই মাথা এই মাথায় কোথা আসলে কোথেকে যে চেয়ার দিব, নিজে সব সমাজের লোকদেরকে চেয়ার দিব বড়টা, কিন্তু আমার আব্বা আসলে ভাঙ্গাটা এবং নিচেরটা, এটাই কি বুদ্ধি, এটাই কি যুক্তি, এটাই কি সুস্থ মস্তিষ্কের কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সেই লোক এমন ভাবে মানে একদম ক্রুদ্ধ চোখে এবং ক্রুদ্ধ ভাষায় কথা বলতে থাকলো আমাদের সাথীর হতবাক, যে কি বলতেছে এই লোকটা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এটা আজকে নতুন কথা না, আমি বেশি ওপেন বলতে চাই না, তবে এতটুকু বলবো যতটুকু বললে আমাদের ক্ষতি থেকে বাঁচার পথটা করে। আমাদের ভোলার একজন না সে উত্তরবঙ্গের একজন আলেম আছেন, তো ওনার সঙ্গে একবার ঢাকা সদরঘাটে ওনার একটা দিনই অফিসে আমার দেখা হলো। আমার একটা কিতাব যেটা আমি বঙ্গানুবাদ করছি, ইমাম আব্দুল হক সারানির কিতাব, সেটা ওনারা ছাপবেন তখন, তো ওই ব্যাপারে আমার সঙ্গে কথা বলবেন। তো আমি বসলাম, আপ্যায়ন করলেন, তখন উনি বললেন আমি সে পাকিস্তান আমলে পাকিস্তানে পড়াশোনা করছিলাম, পরে ওখানে কোনো ইসলামী চিন্তাবিদের নাম বললেন, তার সঙ্গে আমরা আগ্রহে সাক্ষাৎ করতে একদল ছাত্র গেলাম, গিয়ে দেখলাম যে তার যে চেম্বার যেখানে তিনি সাক্ষাৎ দেন সেখানে কোরআন শরীফ রাখা, তার উপরে সিগারেটের স্টেজ রাখা, সিগারেট এই সিগারেটের ঝুলা যার মধ্যে ফেলে সেটা কোরআন শরীফের উপরে এইভাবে রাখা। তো বলো যে আমরা সাথীরা দেখে ভাবলাম যে ভাই ঘটনা কি, কোরআন শরীফের রূপে এটা কে রাখবে, আর ইনি তো এক ইসলামী ব্যক্তিত্ব, বিষয়টা বুঝে আসে না। বলো যে একজনে ওটা সরাইতে চাইলে, তো বড় একজন বয়স্ক একজন তাদের মধ্যে বললেন যে এই রাগ দেখি, উনি আসলেন। উনি আসলে পরে তখন কিছুক্ষণ কথা বলার পর যে এরা প্রশ্ন করলেন যে কোরআন শরীফের উপরে এই জিনিসটা রাখা, কারণ এই তো আপনাদের সঙ্গে আমার মতবিরোধ, আপনারা বুঝেন না এই কি সেই কোরআন, এটা তোর কালোকারীর লেখা কোরআন, আর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন সেটা তো কোন কালোকারীতে লেখা ছিল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনকে শ্রদ্ধা করেন, হযরত আবু বকর সিদ্দিক এই কোরআনকে শ্রদ্ধা করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই কোরআনের পাক এভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার এটার কিন্তু তত্ত্বাবধায়ক ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মহান রব্বুল আলামিনের যে কোরআনকে এত সযত্নে সশ্রদ্ধায় এভাবে তারা লিপিবদ্ধ করলেন, সেই কোরআন এতটুকু শ্রদ্ধা থেকে থাকলো না, তার উপরে সিগারেটের বাক্স পর্যন্ত রাখা শুরু হয়ে গেছে। এটা কি ইসলাম চর্চার তরিকা? আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, ইসলামের এই ক্ষতিটা হচ্ছে, ইসলামকে এইভাবে ভুল বোঝা হচ্ছে একটা মাত্র সূত্র ভঙ্গ করার কারণে, সেটা হলো আল্লাহর কসম ইসলাম শিখতে হবে নবীর পরে নবীর সাচ্চা নায়েক উলামায়ে দ্বীন থেকে। আমি আল্লাহর কসম করে বলতে পারি প্রিয় বন্ধুরা, যেই মুসলমান ভাই মুসলমান থাকতে চান আর জান্নাতে যাইতে চান, এই ফর্মুলা লঙ্ঘন করলে নিশ্চয়ই মধ্যকালে ধ্বংস হবেই হবে, বরবাদী হবেই হবে, গুমরাহি ঘটবে ঘটবে, অন্ধকার এবং অভিশাপ তাকে আক্রান্ত করবেই করবে। এখন সিদ্ধান্ত নিতে হবে, আমি মুসলিম হিসাবে বাঁচতে চাই না চিন্তাবিদ হিসাবে বাঁচতে চাই? চিন্তাবিদ হিসাবে বাঁচার কোন দরকার নাই, আমাকে মুসলমান হতে হবে। হে মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ধরো, বলো আল্লাহ ভিন্ন কোন মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম। ইসলাম মানুষকে সুন্দর করে, ইসলাম মানুষকে মর্যাদা আসীন করে, ইসলাম মানুষকে ঊর্ধ্বে তুলে, ইসলাম মানুষকে ওলি বানায়, ইসলাম মানুষকে আল্লাহর বন্ধু বানায়, ইসলাম পশুকে মানুষ বানায়, ইসলাম মানুষকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহর কসম, সেই ইসলাম ওই ইসলাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, যেটাকে সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন এবং তাদেরই সনদে এবং সূত্রে যে ইসলাম আজকে পৃথিবীতে সংরক্ষিত, একমাত্র সেই ইসলামই আমাদের জান্নাতে যাওয়ার ইসলাম। আল্লাহর কসম, সেটা কি বলে সিরাতুল মুস্তাকিম? আর উলামায়ে দ্বীনের বাইরে যে কেউ ইসলাম সম্পর্কে ব্যাখ্যা করবে, সেই ব্যাখ্যাটা যদি উলামাদের ব্যাখ্যা দ্বারা সমর্থিত হয়, ওকে, ঠিক আছে, আর যদি সেই ব্যাখ্যা বিশ্লেষণ এবং গবেষণা যে মহান উলামায়ে দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণের বিপরীত কোশ্চেন গেল, সেটা ইসলাম না, ইসলামের বিপরীত জিনিস। আমার কথা আপনারা বুঝতেছেন প্রিয় বন্ধু? এগুলি একটাও কি আমি গায়ের জোরে বলি? এই এই কথাটার পক্ষে এখনই আমি দলিল কোরআন হাদিস থেকে পেশ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। হে রাসূল, আমি কোরআন নাযিল করলাম আপনার উপরে, আপনার দায়িত্ব হলো বিশ্ববাসীর কল্যাণে আপনি কোরআনের সবিস্তার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আপনার কথার দ্বারা, ভাষার দ্বারা, আমলের দ্বারা, স্বীকৃতির দ্বারা, আপনার নীরবতার দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা ঘটনা ঘটলো, তিনি বললেন ঠিক আছে, ঠিক আছে মানে এটাও ইসলাম, এটা ইসলামের দ্বারা অনুমোদিত হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা লোক একটা কাজ করলো, কোন ঘটনা ঘটাইল, সেটা যাই হোক না কেন, রাসূলুল্লাহ দেখলেন তিনি কোনো কিছু বললেন না, চুপচাপ থাকলেন। যদি এটা ইসলামে অগ্রহণযোগ্য হইত, যদি এটা আল্লাহর হুকুমের বাইরের জিনিস হইত, যদি এটা জাহান্নামে যাওয়ার বিষয় হইত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সংশোধন করতেন। যখন তিনি এই ব্যাপারে নীরব থাকলেন, তার নীরবতা এটা সমর্থন, এটা অনুমোদন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য আমি বলছিলাম যে এই কোরআনের ব্যাখ্যা দেওয়া চাই তার ভাষার দ্বারা হোক অথবা তার নিজের আমলের দ্বারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেন নিঃসন্দেহে সেটা কোরআনে কোনো কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা। তিনি যে আমল করেন, তিনি যে চরিত্র অবলম্বন করেন, যিনি যে বিষয়টাকে বলেন যে হ্যাঁ ঠিক আছে, এবং যে ব্যাপারে তিনি নীরব থাকেন, প্রতিটি বিষয় কোরআনে পাকের ব্যাখ্যা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এখন আরেকটা বিষয়, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথার দ্বারা, কাজের দ্বারা, চরিত্রের দ্বারা, স্বীকৃতির দ্বারা, নিরবতার দ্বারা আল্লাহর কোরআনের জীবন ভর তারা অফাত পর্যন্ত ব্যাখ্যা দিতে থাকলেন, এটা দেখলেন কারা, এরা জানলেন কারা, এটা গ্রহণ করলেন কারা, এটা ধারণ করলেন কারা, সেই মানগুলোর নাম কি? সাহাবায়ে কেরাম না? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কিনা? তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন বর্জ্য কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন বিভিন্ন ভাবে, এই কোরআনের পাকের ব্যাখ্যা বিশ্লেষণ এটা শুনছেন, বুঝছেন, গ্রহণ করছেন, ধারণ করছেন তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং শুধু তা না, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেই দিলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوا الإسلام رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار الله پاک বললেন আমার নবীর সাহাবীরা সকলেই অগ্রগামী ইসলামের ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে চাই তারা মুহাজির হন কিংবা আনসার যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন তাদের নাম মুহাজির আর যারা মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছিলেন তাদের নাম আনসার আল্লাহ পাক তাদের নাম স্পষ্ট ভাষায় কোরআনে বললেন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার মুহাজির হন কিংবা আনসার এরা সকলেই আসাবিকু মানে অগ্রগামী শুনতেছেন প্রিয় বন্ধুরা এরপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান কিয়ামত পর্যন্ত যারা তাদের সাচ্চা অনুসারী হবেন হ্যাঁ তো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট আল্লাহ পান তাদেরকে নিজের সন্তুষ্টির এইরকম পবিত্র কোরআনে সনদ নাজিল করেন যারা কি গ্রহণযোগ্য না কিন্তু এরপরও যদি আমরা বলি না গ্রহণযোগ্য না তা আল্লাহর কথার সঙ্গে আমাদের কথা মিলবে আল্লাহর ফয়সালার সঙ্গে আমাদের ফয়সালা মিলবে আল্লাহ পাক এতটুকু বলে থামলেন না আরো আগে বাড়লেন এবং বললেন যে আমি সন্তুষ্ট এই পর্যন্ত না আরো কথা বলি আবু আহাদুম জান্ন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি আদমানি আল্লাহ রেডি করে রাখছেন তো অর্থবয়ন করতে গিয়ে সেটাকে আমরা এই ভাষায় বলি আল্লাহ পাক নিজে ঘোষণা দিলেন তাদের জন্য আমার পক্ষ থেকে জান্নাত একদম রেডি এতটা মানে তাদের জন্য সন্তুষ্টি একদম চূড়ান্ত এতে হেরফেরের কোন অবকাশই নাই সেটা আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনটা পূর্ণ ঈমানওয়ালা পূর্ণ ইসলামওয়ালা কোরআনের সম্পূর্ণ একদম অনুকূল শুনতেছেন প্রিয় বন্ধুরা তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের ব্যাখ্যাটা এই সাহাবায়ে কেরাম নিজের কথা কাজে জীবনে পূর্ণভাবে ধারণ করেছেন আর আল্লাহ পাক বলেন ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা যে আমার নবী তার সাহাবীদেরকে পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিজে বুঝাইয়া দেন এবং কোরআনের আলোকে ইসলামী জীবন কেমন হবে সেই সুন্নাহ সেই ইসলামী জীবন যেটাকে হিকমাতার এই আয়াতে বর্ণনা করা হয়েছে যেটাকে তামাম মুফাসসিরিন বলেছেন আই সুন্নাহ যে পূর্ণাঙ্গ ইসলামী জীবন সেটা তিনি বাতলাইয়া দেন যে এইভাবে করতে হবে যেমন কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো এবং কোরআন শরীফের রুকুর বিস্তারিত বর্ণনা নেই এইভাবে রুকু করতে হবে সেজদার বিস্তারিত বর্ণনা নাই আত্তাহিয়াতের বর্ণনা কোরআন শরীফে নাই দোয়ায়ে কুনুত কোরআন শরীফে নাই এই কথা বুঝে আসছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলার বর্ণনা কোরআন শরীফে নাই বলে আমরা সালাত করি সুবহানাকা আল্লাহুম্মা এটা কোরআন শরীফে নাই কোরআন শরীফে কথা বলা নাই যে নামাজ স্টার্ট করতে হবে আল্লাহু আকবার বলে এই কথা কোরআন শরীফে বলা নাই যে নামাজ শেষ করতে হবে দুই দিকে আসসালাম দিয়া এগুলো কোরআন শরীফে বর্ণনা নাই কি কথা বলেন নাই এগুলো ব্যাখ্যা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই ব্যাখ্যাগুলোকে ধারণ করলেন সাহাবায়ে কেরাম এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে ব্যাখ্যা দিলেন ইসলামের এক একটা বিষয় এটার নাম সুন্নাহ এর নাম হলো সুন্নাহ আল্লাহ পাক দুই কথাই বলছেন যে আমার নবী কোরআনেরও ব্যাখ্যা দেন আবার ইসলামের পূর্ণাঙ্গ জীবন যেটা এক নাম সুন্নাহ সেটাও তার সাহাবীদেরকে শিক্ষা দেন আল্লাহ পাক নিজেই বললেন তো সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন তো সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাখ্যার ধারক বাহক এরপরে মহান রব্বুল আলামিন আবার এক আয়াতে বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন যে তোমরা যদি না জানো ইসলাম সম্পর্কে কোনো বিষয় তাহলে তোমরা যারা জানেন তাদের নিকট জিজ্ঞাসা করো তাহলে ওর পৃথিবীর সব উলামায়ে দীন এটা বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের উদ্ধৃতিতে কোরআনের ব্যাখ্যা করতে হবে কিন্তু আমরা ডাইরেক্ট নিজেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, মাস্টার প্রফেসর ডাক্তার হই, আর কারো অনুবাদ করা ইংরেজি বাংলা এর কোরআন শরীফ উর্দু কোরআন শরীফ এর অনুবাদ এগুলো থেকে দেখে দেখে এ থেকে বোঝা গেল নম্বর এক, নম্বর দুই, নম্বর দশ। এরপরে আবার বুঝে এটা ভাষণ দিলাম, এই আজ থেকে এইসব বিষয় বোঝা গেল। এইরকম বুঝতে কোরআন শরীফ আল্লাহ বলছেন কোথায়, ওনারা মনে করেন এই আয়াতের অর্থ আফালায়াতাতাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না। এই আয়াত থেকে তারা মনে করছেন যে চিন্তা ভাবনা করে বাইর করতে হবে, যদি এটা হয় তাহলে এই আয়াতের অর্থ কি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এই আয়াতের অর্থ কি, ওয়াত্তাবি সাবীলা মান আনাবা ইলাইয়া, যেই বান্দারা কোরআন সুন্নাহর আলোকে একদম কমপ্লিটলি আমি আল্লাহর বন্দেগি ওয়ালা জিন্দেগি ধারক হোক তোমরা তাদের অনুসরণ করবে, এই আয়াতের অর্থ কি, কি কথা বুঝলেন না? আবার এই আয়াতের অর্থ কি, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুহতাদিন, এই বান্দারা যারা হেদায়েত প্রাপ্ত আলোক দীপ্ত তোমাদের দায়িত্ব তোমরা তাদের অনুসরণ করবে। আমি কোথাও অনেক দূর চলে গেছি, এটা একটা মনে হয় যে ক্লাসের মতো হয়ে গেছে, আমি এখন আর মনে করি না যে এদিকে আরো যাওয়া মনে আছে। হয়তো অনেক ভাইরা এই চ্যাপ্টারটা বুঝতে হিমশিম খাবেন, কিছু ভাইরা, এজন্য আমি আবার ফিরি সেদিকে, কি কথা বুঝছেন না? হ্যাঁ, ওই যে আয়াতে বা যে হযরত ফাতেমা, ওমরের বোন ফাতেমা, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, তিনি না, তিনি আরেকজন। ফাতেমা বললেন ওমরকে, তুমি না পা, তুমি কোরআন স্পর্শ করতে পারো না। এরপরে তিনি আবার বললেন কি, ফাযহাব ফাতাওয়াজ্জা, আরেক বর্ণনা আবি তাসিল, তুমি যাও তুমি উযু করো, এবং আরেক বর্ণনা তুমি গোসল করো, হয় উযু করো না হয় গোসল করো। হযরত ওমর গেলেন, এক বর্ণনায় বত্তাসালা, হযরত ওমর তিনি এক বর্ণনা মোতাবেক উযু করলেন, আরেক বর্ণনা মোতাবেক গোসল করলেন। প্রশ্ন হবে যে তিনি তো তখন ইসলাম সম্পর্কে অধ্যয়নই করেন নাই, নিকটবর্তী হওয়াটা তিনি উযু জানলেন কিভাবে? আমাদের দেশে যারা বিধর্মী ভাই বোনেরা থাকেন, মুসলমানরা যে দিনরাত উযু করে, গোসল করে, নামাজ পড়ে, সে কিভাবে নামাজ পড়ে তারা দেখতে দেখতে শিখে ফেলে না, কিভাবে উযু করে তারা শিখে ফেলে না? তো আরবের যে লোকগুলোর মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন, কোরআন নাযিল করছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেধাবী লোকদের মধ্যে আল্লাহ তার নবীকে পাঠাইছেন, যাতে করে আসমান থেকে যে ভারী দিন নাযিল হচ্ছে তাদের মেধা এবং জ্ঞান দিয়ে সেটাকে তারা ধারণ করতে পারে। এজন্য ওমর ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও অন্তত ইসলামের উজুটুকু তিনি জানতেন না, এটা কোনো জরুরি বিষয় না। আর ফাতেমা যখন বলছেনি তুমি যা উজু করো, তাতে বোঝা গেল তিনি আগে থেকে জানতেন। ইমাম আবু নুয়াইম রহমতুল্লাহ দেখছেন যে হযরত ওমর গিয়া শুধু উজুই করেননি, গোসল করছেন। এরপরে আসতেন, আসার পরে বললেন যে দাও সে কি জিনিস সেটা দাও তো আমাকে, আর আমি কোন দিকে যাই? এই বিষয়টা একটু আগে বলি, পরে না হয় নাম স্টুডেন্ট উদাহরণ সম্পর্কে আর একটু বলি। যাই হোক, তো তিনি আসলে পরে ফাতেমা ওই পৃষ্ঠাগুলো দিলেন, মুহাজিরিনের সকলেই প্রায় কেউ কেউ ব্যতিক্রম লিখছেন যে সূরা তোহার শুরু দিকের আয়াতগুলো লেখা ছিল, এইটা ফাতেমা আগায় দিলেন, ওমর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, একদম প্রথমে লেখা শুরু করলাম আল্লাহর নামে যিনি সীমাহীন রহমতওয়ালা, সীমাহীন দয়াওয়ালা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইটুকু পড়ার পর আমি ভাবলাম যে কি বিষয়, তো যার স্টার্টিং যার শুরুটাই এত সুন্দর, এর পরেরটা কত সুন্দর হবে। এবং হযরত ওমর বলেন যে এই বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা পছন্দ করি না, আর তিনি এইরকম শিক্ষা দেন, একটা তার ধর্মগ্রন্থ এমন যে শুরু করার আগে এমন সুন্দর কথা, শুরু করলাম লাতের নামে না, উজ্জার নামে না, মানাতের নামে না, কোন প্রতিমার নামে না, সূর্যের নামে না, চন্দ্রের নামে না, যে মহান আল্লাহর নামে, এবং একই সঙ্গে এই যোগ করা যিনি সীমাহীন দয়াওয়ালা, সীমাহীন রহমতওয়ালা। হ্যাঁ, কতটা এটা গুরুত্বপূর্ণ ভারী, ওমরের মাথায় সেটা খেলতে শুরু করলো। কারণ যে তাফসীরে কবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একটা কথা লিখছেন, যেটা আমি সেদিন শুনেছিলাম, যে একটা ছেলে মানে গর্ভে সন্তান, বাবার ইন্তেকাল হচ্ছে, সেই বাবা নিজের স্ত্রীকে ওসিয়ত করলেন যে তোমার সন্তানটা জন্ম হলে কোরআন শিক্ষা দিবে, এটা আমার ওসিয়ত। বাবার ইন্তেকাল হয়ে গেল আর এই বাচ্চা জন্ম হল, ছেলে একটু বড় হল, মা নিয়া তাকে মক্তব্য হুজুরের কাছে দিয়ে আসছেন যে ওরে কোরআন শরীফ পড়াবেন। সে বাচ্চা আসে, একদিন এই প্রথম সবক দেওয়া হল হুজুরের পক্ষ থেকে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেটা সঙ্গে সঙ্গে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। তখনই রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন যাদের হাতে ওর বাবাকে কবরে আযাব দেওয়া হচ্ছিল, ডাকলেন এবং বললেন ফেরেশতারা থাম, এই যে লোকটা কবরে শুয়ে আছে যার উপর আযাব হচ্ছে, ওর নাবালে শিশু, এই অবোধ শিশু, মাসুম বাচ্চা, সে বলতেছে আরম্ভ করলাম আল্লাহর নামে যিনি সীমাহীন দয়াবান, এই কি দয়া যে ওর বাবাকে আমি আযাব দেব, বন্ধ করো আযাব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ভীষণ ভাবে আয়াত আলোড়ন সৃষ্টি করলো, এই শুরু বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে পড়তে থাকলেন, এই এক দুই আয়াত পড়ার পরে হযরত উমর বলেন যে লোকটাকে আমি মনে করতাম সারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, এখন আমার মন তার জন্য অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, যে তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না। হযরত উমর থামলেন এবং তার বোন ফাতেমাকে বললেন, ফাতেমা মোহাম্মদ কোথায়? এখন তো তিনি কথা বলার আদব জানেন না, যে শ্রদ্ধার সাথে বলবেন, সম্মানের সাথে বলবেন। তো ফাতেমা বললেন যে ভাই কেন জিজ্ঞাসা করেন, কি কারণে? তিনি কোথায় আমাকে বলো, আমি তার কাছে যাব। তো ফাতেমা বললেন তুমি আমাকে আগে অভয় দাও, তুমি আমাকে অভয় দাও, আমার রসুল রসুলের তুমি ক্ষতি করবে না, তাকে কষ্ট দেবে না, তার সঙ্গে বেয়াদবি করবে না, আগে আমাকে সেটা নিশ্চিত করো, আমি তোমাকে বলব। উমর তখন কসম করলেন, আমি কসম করে বললাম যে আমি কশ্চিন কাল তার সঙ্গে এমন কোন আচরণ করব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসলমান কাকে বলে? আহা আজকে কি হলো মুসলমানদের, যে মুসলমানরা নিজের জাগতিক বিষয়াদি রক্ষা করার জন্য নিজের ইমান বিধ্বংসী বিষয়াদিকে সাপোর্ট করে এবং এটার মধ্যে জড়ায় পড়ে, এমনকি শেষ পর্যন্ত ইমান নিয়ে কবরে যাওয়া হলো কিনা সেটাও জানা থাকে না, নিজের কাছে স্পষ্ট থাকে না। এমনটা করা একজন মুসলিমের জন্য কিভাবে সম্ভব হয়? একজন মুসলমানের নজরে সাত আসমান জমিন থেকেও বেশি দামি ইসলামের এক একটা বিন্দু। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসলামের এক একটা বিন্দু বিসর্গ, সেটা সাত আসমান জমিন থেকে দামি মুসলমানের অন্তরে। হ্যাঁ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক অভিযানে গেলেন, সেখানে খাবার সময় হইলে খাইতে বসলেন, দস্তরখান বিছাইলেন, ওর কিছু খাবার পড়ে গেছে দস্তরখানে, যখন তিনি তুলে খেতেছিলেন তো সাথীরা বলতেছিলেন যে এখানে ইহুদি খ্রিস্টানদের এলাকা, তো ওরা যদি দেখতে পায় এভাবে যেটা পড়ে যাওয়া খাবার তুলে খায় তা আমাদেরকে তুচ্ছ নজরে দেখবে, এজন্য আজকে না হয় না খাইলাম পরেই খাবো সেভাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সাহাবী তিনি ক্রুদ্ধ হলেন, ক্ষুব্ধ হলেন, একদম অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তিনি বললেন আখিরু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাউলার মাকা দিন বুঝে না, এই দিন দিন থেকে বেখবর এই মানুষগুলোর রেয়াত করতে গিয়া আমার প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমি বর্জন করবো, জলা জড়ে দিব, এটা কোশ্চেন কেন হতে পারে না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, কদরা সে জুরা পর আরো কে হাতি মান গে কে নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া, আহ যারা নিজেরাই ছিলেন পথ হারা তারা প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর এবং পবিত্র আদর্শ জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ এবং ধারণ করার বরকতে তারা শুধু সুন্দর হন নাই, সারা বিশ্বের সমগ্র মানব জাতির জন্য তারা রাহবর এবং পথ প্রদর্শক এবং মডেল হয়ে গেছেন এবং ফেরেশতাদের নজরও তারা ঈশ্বরীয় হয়ে গেছেন। হ্যাঁ, এমন এক ঘটনা ছোট্ট প্রসঙ্গ করে আমি একটু বলি, যে একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাথে আছেন জিবরীল, জিবরাইল ফেরেশতা না, এমন সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জারদার নাম তিনি মসজিদ নববীর সামনে যখন যাইতে দিয়েছেন তো জিবরীল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাযা আবু যর, এই যে আবু যর আপনার সাহাবী যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআজ্জুব লাগলো, জিবরীল আসমানে থাকেন, আসেন আমার নিকটে আর আমার নিকট থেকে চলে যান। জিবরীল কিভাবে এই লোকটাকে চিনতে পারলেন, কি কথা বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন করলেন, আওয়া তারিকুনহু, যে আপনারা আসমানের ফেরেশতা, আপনারাও কি আবু যরকে চিনেন, যে তো মদিনায় থাকেন তিনি? জিবরীল আমিন বললেন, হুয়া আসহাবু ইন্দানা মিন শুহরতি ইন্দাকুম, আবু যর এই মদিনাবাসীর নিকট যত পরিচিত প্রসিদ্ধ আসমানের ফেরেশতার নিকট তার চেয়ে অধিক প্রসিদ্ধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ্চর্য, বিমা জানা হাযিল ফযিলা, যে আবু যর গিফারি এত বড় মর্যাদার আসন লাভ করলেন কি আমলের কারণে, কি বিষয়টার কারণে? জিবরীল আমিন বললেন, দুইটা বিষয়, লিস্তিগাযী ফি নাফসি ওয়া লি কাসরাতি তিলাওয়াতি কুল হুয়াল্লাহু আহাদ, একটা হচ্ছে যে তিনি নিজেকে কিছু মনে করেন, আমি কিছু, আমি বড়, হ্যাঁ আমি সমান ডাঙ্গরে নিয়েছি, আমার মতো পাওয়ারফুল এবং বড় তো কেউ নাই, হ্যাঁ তাকাব্বুর আযাযীব লা বারাকাত বাযিনদান লা আরগের কারকার। সাদি সিরাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, হে মুসলমানরা, তোমাদের কি কথা অবশ্যই মনে রাখতে হবে যে ইবলিস এর নাম আযাযীব ছিল, আল্লাহ ইজ্জতওয়ালা বান্দা, সে অভিশপ্ত হলো, বিতাড়িত হলো অহংকারের কারণে, অহংকারের জের। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 2000-এর ঊর্ধ্বে যিনি কিতাব লিখছেন ইসলাম সম্পর্কে, সে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আবার মুসলিম বন্ধুরা আমাদেরকে স্মরণ রাখতে হবে, ইবলিস আলেম থা, আবেদ থা, আরিফ থা, ইবলিস বড় আলেম ছিল, অনেক বড় আবেদ ছিল, তার ইলমের এবং ইবাদতের কোনো কুল কিনারা নেই এবং বড় মারিফতওয়ালা ছিল, কিন্তু তারপরও সে মৃত্যু ছিল, কেন? অহংকারের কারণে, ভিতর নফস ছিল। আরেকটা ইবলিস তাকে ধোকা দেয়নি, ভিতর নফস তাকে ধোকা দিয়েছিল। এই জন্য তোমার আবার কর্তব্য এই ভিতরের নফস, যে মনটা যেটা খারাপের দিকেও যায় ভালোর দিকেও যায়, এই নফসের এসলা করার জন্যই ফরজ। যে নফস ইবলিসকে এত এলমো ইবাদত সত্ত্বেও অভিশপ্ত এবং মরদুদ এবং বিতাড়িত বানাইতেছে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ইস্তিগারী ফি নাফসি, একটা হচ্ছে নিজেকে সবসময় তিনি তুচ্ছ দেখেন, যাকেই দেখেন, যাকেই দেখতেন মনে করতেন তার চেয়ে আমি নিচু, তার চেয়ে আমি ছোট। এই বিষয়টা ইসলামে একটা গুরুত্বপূর্ণ আমল। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী 11 ভলিউমে মিশকাত শরীফের যে ব্যাখ্যা লিখছেন আরবি ভাষায়, এর ভিতরে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী লিখছেন, মাসিয়াতুল আওরাস কাজুল্লান বস্তির দ্বারা, একটা লোক অসংখ্য গুনাহে আক্রান্ত ছিল বটে, কিন্তু এর জেরে সে নিজেকে ছোট মনে করে, আমি ভালো না রে ভাই, আহারে আমার জীবন একদম শেষ, একদম বরবাদ, যাকে দেখে হাদিসে আপনার ওকু তিনি কত ভালো, আহা ইনি আলেন তিনি কত ভালো, আহা ইনি নামাজে যাচ্ছেন তিনি কত ভালো, আমি যে কি সেটা আমি জানি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন যে মাসিয়াতুল আওরাসাতকা জুল্লান মাসতিফারা খায়রুল মিন তাওয়াতিন আওরাসাতকা উজবান মাসতিফারা, এর বিপরীতে আরেকটা মানুষ সে মনে করে, আমার হজ, আমার ইলে, আমার আমল, আমার দান, আমার সদকা, আমার ওয়াজ, আমার বক্তৃতা, ইস আমি কি? এই যেই মানুষটা নিজের এলম আমল কারণে নিজেকে কিছু মনে করে, অর্থাৎ অহমিকা, অথবা অন্যদের চেয়ে নিজেকে বড় মনে করে, তার মানে অহংকার। এই দুই জিনিস যার মধ্যে বা যে কোনো এই দুইটার যে কোনো একটা ঢুকে, অহমিকা বা অহংকার, তো এর থেকে ভালো ওই লোকটা যে হাজার গুনার পরেও নিজেকে তুচ্ছ মনে করে। এই তুচ্ছতা, নিজেকে ছোট মনে করা, অকেজো মনে করা, হাজার করা ভালো করার পরও, এটা মস্ত বড় আমল আল্লাহ পাকের নিকট। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো হযরত আবু যর বিবার নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করে, কিন্তু এর অর্থ এই না আমার ইজ্জত নষ্ট করলো আমি চুপচাপ থাকবো, এটা ইসলাম সমর্থন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুমিনের জন্য জায়েজ নাই, বৈধ না, যে নিজের ইজ্জত হচ্ছে নষ্ট করবে, এক নিজেকে অপমান লাঞ্ছনার ক্ষেত্রে এরকম সম্মুখীন করে দিবে। কোন মোমেনের জন্য এটা অবকাশ নেই, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য একজন মোমেনের দায়িত্ব নিজের ইজ্জত হেফাজতেরও খেয়াল রাখা এবং চেষ্টা করা। আমি এই সাথে সাথে এটা এই জন্য বললাম, অনেকে আবার আবেগে এসে সেখানে নিজেকে ব্যয়িত করার রাস্তা তো থাকলে মনে করল আমি তুচ্ছ, তো সেজন্য আমি এরকম হলে কোনো অসুবিধা নেই। আল বাজাজা তুমি ইমান, সহজ সরল থাকা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু এর অর্থ এইরকম সহজ না যে মানুষ ব্যয়িত করলো কোথায় আমার এতে কিছু আসে যায়, এটা কোনো ইসলামের শিক্ষা আদৌ না। যাই হোক, এক একটা চ্যাপ্টার ইসলামের এত সুন্দর এত নিখুঁত যে কি বলবো, যে ইসলাম তুমি এত সুন্দর, ওহ এত শোভামণ্ডিত, তোমার যে অঙ্গের উপর আমার নজর পড়ে তোমার প্রতিটি অঙ্গের সৌন্দর্য শোভা আমাকে পাগল করে তুলে। কোথায় যায় কি বলে, ওই সে কোথায় বলে, হলো তোমার রাজি আল্লাহ বাস বললেন যে বোন আমাকে ঠিকানা বলো, আমি অভয় দিলাম। কসম করে বলতেছি এই সমস্ত পৃথিবীর স্রষ্টার কসম, আমি তার কোন ক্ষতি করবো না। ফাতেমা চেহারা সুরত দিকে উপলব্ধি করলেন, না মনে হয় যে ঠিক আছে। পরে তিনি বললেন জায়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু বাসায় আল্লাহ রসুলকে তুমি পাবে। উমর আর দেরি করলেন, হাতে খোলা তলোয়ার আর তিনি ছুটলেন একদম সেখানে গিয়ে পৌঁছলেন। গিয়েই সেখানে এরকম ঘরের দরজা করাঘাত যখন করলেন, আওয়াজ দিলেন, একজনের দরজা খুলে উমরকে দেখা, আরে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র উমর। এই আওয়াজ হওয়ার সাথে সাথে ভিতরে ছিলেন বীর যোদ্ধা হামজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ভিতর থেকে ছুটে আসছেন। কে? উমর আসছে। ওনারা বললেন উমর আসছেন, তো তোমরা ভয় পাচ্ছ, রাখো, ও যদি ভালো নিয়ত আসে থাকে তো ঠিক আছে, ভালো কথা, আর যদি ও কোন খারাপ চিন্তা খারাপ নিয়ত আসে থাকে ওর জন্য আমি যথেষ্ট, তোমাদের কাউকে আসতে হবে না। এসা ছিলেন ইসলাম রেখেন যোদ্ধা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এখন মুসলমানরা মনে করে শিয়াল হলে তো মুসলমান না, আরে নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আরে মুসলমান যদি ইমান বলা হয়, নামাজ বলা হয়, জিকির বলা হয়, গুনামুক্ত হয় এবং জুলুম থেকে মুক্ত হয়, সে মুসলমান শার্দুল থেকে সিংহ থেকে বেশি শক্তি বলা হয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক যার যত গভীর হয় নিবিড় হয় সে তত বেশি হিম্মত বলা হয়, উচ্চ মনোবল বলা হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ান তুমুল আলাম ওয়া ইনকুম তুম মুমিনিন, সত্যি ইমান বলা যদি তুমি হও বিশ্বের সর্বত্র তোমারই তোমার মাথা উন্নত থাকবে, তুমি শির উঁচু করবে সব জায়গাতে, তোমারই উচ্চ তুমি উচ্চ মনোবল বলা হবে, তুমি বিজয়ী হবে সর্বত্র। এজন্য ভারতের এক বুজুর্গ তিনি বলছিলেন ওয়াদায় আল্লাহ মুমিন কে লিয়ে কোরআন মে, যে কোরআন শরীফে তো মুমিনের জন্য ইমান বানার জন্য বিশ্বের সর্বত্র বিজয়ের কথা আছে, ফের ঋতু কালে নিহি কুচ কাতর হয় ইমান মে তারপর হয়ে মুসলমান। আজকে দিকে দিকে তুমি যে লাঞ্ছিত অপদস্ত, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কিন্তু তোমার ওয়াদ অঙ্গীকার পূরণের ক্ষেত্রে অবশ্যই কোন ত্রুটি বা ঘাটতি আছে। তোমার ইসলামিক জীবন, যে ইসলামিক জীবন থাকলে আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সম্মানের ওয়াদা, সেই শর্তই তুমি পূরণ করো না, যার কারণে তোমার এত সব লাঞ্ছনা। আর এটাই বাস্তবতা। যাই হোক, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এরকম বুলন্দ আওয়াজে যখন এই কথা বলতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে শুনে এসেছিলেন, তিনি অন্তর মহলে ছিলেন, একদম ছুটে আসছেন, আইসেই একদম ঘর থেকে বের হয়ে বসেন দরজা দিয়ে এবং বললেন ওমর এই কুর্তার গলা গলার ধরলেন, গলা ধরলেন কুর্তার, এমন যে এক ঝাঁকুনি দিয়ে বললেন হে ওমর সত্য কুবুরের সময় তোমার কি এখনো হয় নাই, এমন ঝাঁকুনি দিচ্ছেন যে ওমর উপর হয়ে পড়ে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অথচ তার হাতে খোলা তলোয়ার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরোয়া করেন নাই। ওমর তখনই চিৎকার দিয়ে বললেন হে প্যার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনার গোলামদের কাতারে সামিল হওয়ার জন্য আপনার কতগুলি থেকে উৎসর্গ করার জন্যই তো এখানে হাজির হয়েছে, এবং তৎক্ষণাৎ তিনি ইসলাম কবুল করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ, জিবরিল আমিন হঠাৎ হাজির, জিবরিল আমিন ছুটে আসছেন আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে তিনি আসছেন এবং বললেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাগফার আলাইহিস সালাম বি ইসলাম ওমর, ওমরের ইসলাম কবুল দেখে আসমানের সব ফেরেশতারা আজকের আনন্দ উদযাপন করতে সেখানে আনন্দ উৎসব চলছে আসমান ইসলাম সারা ইসলাম ইসলাম ওমর আর ওমর যখন ইসলাম কবুল করলেন সমস্ত সাহাবা খুশির চোটাল রহমত বলে এত জোরে ধ্বনি দিচ্ছেন একদম কাবা শরীফ পর্যন্ত ধ্বনি উঠেছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি বললো চতুর্দিকে সকলে হতবাক যে ব্যাপার কি কিসের আওয়াজ এর আল্লাহ পাকের শান আল্লাহ পাকের মেহরবানি। তো জিবরিল আমিন বলছিলেন যে দুটা আমলের কারণে আমাদের বিফারিয়ে মর্যাদা একটা হচ্ছে নিশ্চয়ই বিনাশি একটা হল নিজেকে ছোট ভাবার কারণে হ্যাঁ আর অনেক আসলে তিলাওয়াতি পুলওয়াল আমাদের বিফারি পুলওয়ালা শরীর বেশি বেশি পড়ে দুইটা আমল ছিল। যাই হোক সেটা তো আরেকটা চাপটা ছিল প্রসঙ্গে ক্রমে সেটাও পত্রিকায় হাজির হয়ে গেছে। হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ যখন ইসলাম কবুল করলেন এর পরক্ষণে আল্লাহ ইসলাম মানুষকে মুহূর্তে কি পরিবর্তন করে শুনতেছেন প্রিয় বন্ধুরা আহা শিয়ালের মতো মানুষটা মুহূর্তে কেমন সাহায্যে পরিণত হয়। উমর রাজি আল্লাহ তাল্লাহ যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কল্যাণ নেওয়ার জন্য আসছিলেন তিনি এইবার বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম হে রসুল আল্লাহ রসুল আমরা কি সত্যের উপরে না রসুল্লাহ বলেন অবশ্যই অবশ্যই রসুল্লাহ উত্তরের পর হযরত উমর বললেন ফাতিমা আল ইত্তেফাক তাহলে যদি আমরা সত্য হই আপনি যদি সত্য হন তাহলে আমরা গোপন থাকবো কেন কিসের ভয়। এরপরে হযরত উমর বললেন বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতাকুল আল্লাহর কসম হে আল্লাহ রসুল অবশ্যই আপনি বের হবেন আপনি আর গোপন থাকবেন না। উমর রাসূলুল্লাহর কি অবস্থা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন উপভোগ করতেছিলেন। হযরত উমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখন আমরা বের হব দুই কাতার বানাইলেন মধ্যখানে আল্লাহ রসুলকে বললেন যে আপনি মধ্যখানে থাকেন আর এক সারির সম্মুখে আমি উমর ইবনে খাত্তাব আর এক সারির সম্মুখে থাকবেন আমার ভাই বীর যোদ্ধা হযরত হামজা দুইজন দুই কাতারের সামনে আর চলছেন এখন আমরা যাবো কাবা শরীফে গিয়ে সেখানে মসজিদুল হারাম কাবার সামনে আমরা নামাজ আদায় করব। আল্লাহ কি অবস্থা ওদিকে কাফেররা কাফেরের নেতারা মুশরিকিনের নেতারা তারা অপেক্ষা করতেছে যে উমর কল্যাণী আসতেছেন উমর কল্যাণী আসতেছেন যে যখন একদম কাবার নিকটবর্তী আর চতুর্দিক থেকে কাফের মুশরিকটা টের পায় তারা ছুটে আসতেছে উমর তখন টিকার দিয়ে তলোয়ার দেখাইতে দেখাইতে বলতেছেন যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও আসো উমরের সম্মুখে আসো নিজের সন্তানকে যে এতিম করতে চাও আসো উমরের তলোয়ারের সামনে আসো সব থরথর কাঁপতেছে আরে কি অপেক্ষা করলো আমার কি শুনতেছি এখন শুনতেছেন প্রিয় বন্ধুরা পরিচিত রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহান নাবিয়্যু ফাসতাল্লাহু মান তাবাকা মিনাল মুমিনিন হে রাসূল আপনার জন্য আল্লাহ যথেষ্ট আপনার জন্য হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট আর এই মুমিনরাও যথেষ্ট। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উলামায়ে কেরাম দুই রকম মতামত ব্যক্ত করছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে আজ ব্যাখ্যা দিচ্ছেন সেটা বলতে গেলে কত লম্বা হবে রে ভাই যাই হোক আমি সেদিকে যেতে চাই না। ইবনে কাইয়িম যে ব্যাখ্যা আমি বললাম তিনি এই ব্যাখ্যার সঙ্গে একমত না কিন্তু না হন তিনি একমত সব ওলামারা সব বিষয়ে জানবেন এটা জরুরি না কিন্তু একজন একজন তাবি যার নাম আমিরে সাবি শুনতেছেন প্রিয় বন্ধুরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যে আরবি তাফসির তাফসিরে দুররে মুরসালের মধ্যে লিখছেন এই বিখ্যাত তাবি আমিরে সাবি পাঁচশত সাহাবিকে যিনি দেখছেন পাঁচশত সাহাবির নিকট থেকে এলম যিনি অর্জন করছেন সে আমিরে সাবি এই তাফসির করছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা তিনি বলে যে আয়াতের অর্থ হল আল্লাহ পাক বলেন হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট মৌলিকভাবে আর আল্লাহ পাক যে যথেষ্ট, মানে আল্লাহদের মদতকারী হিসাবে, সাহায্যকারী হিসাবে যথেষ্ট, সে আল্লাহ পাকের সাহায্য হাজির করবে এই মুমিনদের মাধ্যমে। এই মুমিনরাও সেজন্য আপনার জন্য যথেষ্ট, বিশাল বাহিনীর দরকার হবে না, এই মাত্র কয়েকজন দ্বারাই এদের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে এত বড় শক্তির যোগান দিবেন, আপনার বিজয় সুনিশ্চিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং মুফাসসিরিন লিখছেন এই আয়াতে মূলত আল্লাহ পাক ইঙ্গিত করছেন মুমিনীন বলা সত্ত্বেও উমরের দিকে ইশারা করছেন, উমর বিল্লাতুল ওয়াহিদা, উমর একাই এক বাহিনী, উমর একাই এক বাহিনী, এবং বাস্তবে সেটা কি পরিণত হয়? যাই হোক, আমার তো এই আয়াতের এত লম্বা তাফসীর বা ব্যাখ্যা এখানে খেয়াল ছিল না, ওই যে কোরআন শরীফের ব্যাপারটা বলতে গিয়ে কথা এদিকেও চলে গেছে আয়াতটা পড়ার কারণে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হযরত ওমরের বোন বললেন যে তুমি এই কোরআন স্পর্শ করতে পারো না পবিত্রতা ছাড়া, পবিত্র নাই এই কোরআন স্পর্শ করতে পারে। এরপরে তিনি থামলেন না, আরো স্পষ্ট ভাষায় বললেন যা উজু করো না হয় গোসল করো। হযরত সেটাকে অস্বীকার করলেন না, প্রত্যাখ্যান করলেন না, মুশরিক হওয়া সত্ত্বেও, এবং তিনি বিনয়ের সাথে গিয়ে উজু গোসল করে আসলেন। এক বর্ণনায় গোসল, আরেক বর্ণনায় উজু গোসল, দুইটাই তিনি করে আসলেন। একজন মুর্শিদ কোরআনের প্রতি মুহূর্তে তার এতটা শ্রদ্ধা তৈরি হলো যে তিনি কোরআন স্পর্শ করার জন্য উজু করতে রাজি হলেন। তুমি একজন মুসলমান নিঃসন্দেহে, আর তুমি কোরআনকে স্পর্শ করার জন্য উজুর পরোয়াই করো না, কোন পবিত্রতার দরকার নেই, চলো এইভাবে এটা বলার কোন দরকার আছে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে ও কোরআন শরীফ বিনা উজুতে স্পর্শ করা যাবে কিনা এ ব্যাপারে হাদিসের মধ্যে এবং তাফসীরের মধ্যে দুই রকম বর্ণনা পাওয়া যায়। আমি আপনাদেরকে বললাম, আবার পরে এসে একজন একটা বয়ান দেবেন, পরে বিভ্রান্তির মধ্যে বলবেন, সেটা আমি আগেই পরিষ্কার করতে চাই। সেটা হলো যে বহু উলামাদের মতে বিনা উজুতে কোরআন স্পর্শ করা না যায় এবং হারাম এবং গুনাহ, এই কথা বুঝে আসছে। আরেক বর্ণনা যে হযরত ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহ বলতেন, এরকম কোন কোন সাহাবিও বলতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ওমর রাদিয়াল্লাহু ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন যে আমি মনে করি আমার দৃষ্টিতে উজু করে কোরআন স্পর্শ করাটা ভালো, উত্তম, আহাবুলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তারপরে তিনি এই কথা বললেন না, বিনা উজুকে কোরআন স্পর্শ করল, এরকম বেপরোয়া হইতেন না সাহাবারা, তাবিরা, তাবে তাবিরা, পূর্বসূরি উলামায়ে দিন। কিন্তু এখন যারা কোরআন শরীফ স্পর্শ করা যাবে বিনা উজুতে, তারা একদম বেপরোয়া ভাবে বলেন, খেপে ওঠেন, ক্ষুব্ধ হয়ে ওঠেন, ক্ষিপ্ত ভাষায় কথা বলেন, এটা ইসলামের মধ্যে নাই, এটা ইসলামের প্রতি শ্রদ্ধা না অশ্রদ্ধাই প্রকাশ পায়। কি ঠিক না বিষয়টা? এরপরে রাখে আমি ওই আসম্পর্কে একটু বলব, ওয়াজ করা কি সারা দুনিয়ার ওয়াজ করা জরুরি? যার দ্বারা মুসলমানদের অন্তরে ইসলামের প্রতি শ্রদ্ধা জাগে, ভালোবাসা জাগে, অনুরাগ জাগে, আল্লাহর দিনের উপর চলার জন্য আগ্রহ তৈরি হয়, আর এই দৃঢ়পত্য এবং প্রতিজ্ঞা তৈরি হয়, সেটাই তো কাম। এই যে আয়াতের পর যেটা বললাম যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম ফী কিতাবিন মাকনুন, এই কোরআন এক গোপন জায়গাতে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ফী কিতাবিন মাকনুন, এক গোপন গ্রন্থের মধ্যে আছে, মানে লওহে মাহফুজের মধ্যে আছে। ফী কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সেই গোপন যে কোরআন, এই অর্থ যদি হয় যে গোপন যে কোরআন যেটা লওহে মাহফুজের, সেটাকে স্পর্শ করেন না পবিত্ররা ছাড়া। তার মানে সেই এত গুরুত্বপূর্ণ এই কোরআন যে আসমানের ফেরেশতারা সেটা জানেন, সেটা দেখেন, সেটা বুঝেন। এই আয়াতে পাকের ব্যাখ্যা তাফসীর রুল মানিতে লিখছেন সৈয়দ মাহমুদ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, এই আয়াতের উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন পাঠাইছেন সেই কোরআনের মর্যাদার বয়ান করতে গিয়ে বলতেছেন, এই তোমাদের কাছে যে কোরআন এর মূল তো লৌহে মাহফুজে সংরক্ষিত, এত দামি জিনিস, এত মহিমাময় জিনিস, এত মহাত্মপূর্ণ এই গ্রন্থ, এই পবিত্র কোরআন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এর অর্থ কি দাঁড়ায়? অতএব তোমরা এটার গুরুত্ব দিও না, অতএব এই কোরআনকে রাখলে অন্যান্য বইয়ের নিচে রাখবে, এই অর্থ দ্বারা? হ্যাঁ, লাকিন্নাহু লাকুরআনুন কারীম, এই যে কুরআন অত্যন্ত সম্মানিত গ্রন্থ, এইরকম ভাবে বলা, এর আয়াত এর ব্যাখ্যা তিনি উপস্থিত লিখলেন, আর আল্লাহ পাকের বর্ণনা থেকে বাগধারা থেকে স্পষ্ট হয়, হে মুসলমানরা তোমরা কোরআনকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ভক্তি করবা, তাহলে কোরআনকে নিচে রাখার প্রশ্নটা আসবে কোথেকে, এবং বিনা উড়িতে ধরতে হবে এটা আসবে কোথেকে। যাই হোক, এটা আরেকটা চাপটা ছিল মুক্তকালে আসছিল, কারণে এটা প্রাসঙ্গিক ভাবে আমার বলতে হয়েছে। আল্লাহ ইসলাম মোতাবেক জিন্দেগি আমাদের সকলকে রসিক করেন। আমার প্রিয় বন্ধুরা, যে ইমান বলা হয়, যে ইসলাম বলা হয়, সে মর্যাদা বলা হয়, সে সম্মান বলা হয়, পবিত্র কোরআনের মহান রব্বুল আলামিন বলছেন, তোমার সিনাতে যদি ইমান থাকে আর তোমার জীবন যদি আমি আল্লাহর সন্তুষ্টি হওয়া সন্তুষ্টির আমল বলা হয়, তো নিঃসন্দেহে তোমার সঙ্গে অঙ্গীকার থাকলো যে তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। কোন মুসলমানের জন্য জান্নাত আর কোন মুসলমানের জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন গরজ পড়ে নেই এরকম ভাগাভাগি করার। তার মধ্যেও যে সকল মুসলমান ভাই বোনেরা যে কোনো ভুল যদি আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বুরিয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আমার কথাটা, যে তোমরা যারা চরম সীমা লঙ্ঘনকারী তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে তওবা করো তা আমি আল্লাহ নিশ্চিত করে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি তোমাদের সবগুলো গুনাহ আমি মাফ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যাকারী যে মানুষটা ছিলেন, ওয়াহশী যার নাম, তিনি হত্যা করার পরে পালিয়ে গেলেন। আল্লাহ পাকের ইশারাতে প্যারাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী বাশির নিকট দূত পাঠালেন, যে তুমি ইসলাম কবুল করলে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিবেন। উত্তরে বাশির বললেন, উনি এই কথা কিভাবে বলতে পারলেন, অথচ তার উপরে অবতীর্ণ হওয়া কোরআনের আয়াতটা আমার জানা, যেখানে রব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যে মদ পান করে এবং যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ইয়ালকা আসামা, অবশ্যই তাকে কালকে আমাকে শাস্তি ভোগ করতে হবে। তো এই আয়াতে এরকম শাস্তি ভোগ করার কথা, আর তিনটা অপরাধী আমার দ্বারা সংগঠিত হয়েছে। তাহলে উনি কিভাবে বলেন আমি ইসলাম কবুল করলে আমার ক্ষমা হয়ে যাবে, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। দূত এই কথা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পৌঁছানোর পরে তিনি বললেন, আমি উত্তর দিতে পারবো না, আল্লাহ পাকের দিকে আমি মুতাওয়াজ্জি থাকবো। তিনি কি উত্তর দেন, আল্লাহ পাক বলেন, আমার রসুল নিজের থেকে বলেন না, আমি ওহির মাধ্যমে তাকে জানাই সেটাই তিনি বলেন। আল্লাহ পাক যিনি আমাকে পাঠাইলেন এই আয়াত নিয়া, ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা, যে গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করবে এবং যদি কাফের মুশরিক হয়, যদি সে ঈমান কবুল করে এবং সে তওবা করে এবং বাকি জীবন সুন্দর আমল করে, তাকে ক্ষমা করে দেব। সুন্দর কথা না? কিন্তু ওয়াসি এই আয়াত শোনার পরে বললেন, চমৎকার বটে, কিন্তু সমস্যাও আছে। সেটা কি, যে এখানে আমি তওবা করব, ঈমান আনব, ঠিক আছে, কিন্তু এরপরে একটা কথা আল্লাহ পাক যোগ করছেন, শর্ত আরোপ করছেন, সেটা হলো আমিলা আমালান সালিহা, বাকি জীবন ভালো আমল ভালো কাজ করতে হবে। আমি কিভাবে গ্যারান্টি দিতে পারবো মৃত্যু পর্যন্ত ভালো আমলই আমার চলতে থাকবে, যদি এদিক সেদিক হয় তাহলে কি হবে, সেটার ব্যাপারে আয়াতে তো উল্লেখ নেই। এবং তিনি পরিষ্কার করে ইন্না হাজা লা শর্তুন সাদিদ, এটা কঠিন শর্ত আমার কাছে মনে হয়। আরে বাপ রে, একদিকে এত বড় মানুষের হত্যাকারী আরেকদিকে এইরকম মানে বার্গেনিং। কিন্তু দূত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত, তিনি তো সুন্দর কথা ছাড়া সুন্দর আখলাক ছাড়া কিচ্ছু জানেন না। তিনি ফিরলেন আল্লাহর রাসূলের নিকট এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন কি এটা নাকি কঠিন শর্ত, তা আমি কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা আমি অপেক্ষা করব আল্লাহ পাক কি বলেন। ফের জীবনে আমি আল্লাহ পাক পাঠাই দিন এই আয়াতে পাক দিয়া, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সেরে সব মৃত্যুবরণ করলে, কাফের আর মুশরিক হয়ে মৃত্যুবরণ করলে তার ক্ষমা নাই, এছাড়া যত গুনার অপরাধ আছে আল্লাহ সব ক্ষমা করবেন যাকে তিনি চান, যাকে তিনি চান, যাকে চান তিনি মাফ করে দিবেন। এই আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূতকে পাঠাইলেন। দূত সেখানে গিয়া এই আয়াত শরীফ পড়ে শুনাইলে 80 আরবি মানুষ তিনি তো বুঝলেন, বলুন যে কি চমৎকার কথা, সুন্দর, সবই তিনি মাফ করে দিবেন, কিন্তু একটা কথা সঙ্গে যোগ করা আছে, যাকে তিনি চান তা আমাকে তিনি চাইবেন কিনা সেটা তো আমার অজানা। আরে আল্লাহ, বার্গেনিং এর কোন সীমা আছে প্রিয় বন্ধুরা? আমি এই জন্যই বলছিলাম যে কোরআন অবতীর্ণ হয়েছিল যে আরবে, সেই আরবের মানুষগুলোর মেধা এত উর্বর, এত উন্নত, এত তীক্ষ্ণ ছিল যে আল্লাহ পাক বলেন কি সবটাই বুঝতেন তারা। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি আশ্চর্য, এত ছোট্ট রব্বুল আলমিন বলেন যে আমার কোরআনের ব্যাখ্যা করে বুঝাই দিবি হে রসুল, আপনি আরবি ভাষাকে যারা এত গভীরভাবে নিবিড়ভাবে বুঝতে পারেন, তারপরও আল্লাহ রসুলকে কোরআনের ব্যাখ্যা বুঝাই দিতে বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ, তাহলে আমরা কোত্থেকে হঠাৎ এটা বুঝে ফেললাম এত শক্তভাবে যে কোরআন গবেষণা করলে আমরা বুঝে ফেলতে পারব? আল্লাহ আমাদের রহম করেন। সেই বুঝে ফেলতে পারার অধ্যায় যেটা আল্লাহ বলছেন আপনারা দেবার কোরআন, সেটা হচ্ছে নসিহতের অধ্যায়, উপদেশের অধ্যায়টা, হুকুম আকার বিধানাবলীর বিষয়টা সম্পর্কে আল্লাহ পাক সেই কথা বলেন নাই, সেটা আলেমদের থেকে জানতে বলছেন মহাপ্রভুর আলমিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, ওয়াসি তখন বললেন যে এখানে আছে যে যাকে তিনি চান আমাকে তিনি চাইবেন কিনা, ইয়া আল্লাহ, দূত ভদ্রলোকের মতো ফিরে ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। তিনি তো ভদ্র ছিলেন, ভদ্র আচরণ করে ফিরে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টা বললেন, তিনি আবার আল্লাহ পাকের থেকে মোতাজে অপেক্ষমান থাকলেন, কি জবাব আসে তো কি জানে। আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করলেন, জিবরীল আমিন এই আয়াত নিয়ে আসলেন, বল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু বলেন পরিষ্কার, তোমরা যারা চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, এটা চূড়ান্ত এবং গ্যারান্টি যুক্ত, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সবগুলো গুণ মাফ করে দিবেন। এখান থেকে যাকে চান তার এগুলো সব আল্লাহ এইখানে বলে দিলেন, নিশ্চয়ই আল্লাহ সবগুলো গুণ মাফ করে দিবেন, এবং এটা এই কারণে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে মহান আল্লাহ তো সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াওয়ালা। এখানে তো কোনো ফ্যাক্টর একদম স্পষ্ট এবং অকাট্য। এই আয়াত দূত নিয়ে যখন পৌঁছালেন, ওয়াসিবার কাজেই বললেন না, ছুটলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট পৌঁছলেন, সাথে সাথে ইসলাম কবুল করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং তার মনে একটা কঠিন আঘাত ছিল, ব্যথা ছিল, হা ইসলামের এত বড় মানুষকে আমি হত্যা করলাম, হামজা রাদিয়াল্লাহুর মতো মানুষকে হত্যা করলাম, আমি এইরকম একটা কাফিরকে যদি হত্যা করতে পারি। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মুসাইল মতুল কাজ্জাব নামক এক লোক মিথ্যা নবুয়তের দাবিদার হল, হ্যাঁ বর্ণনবী, তো হযরত যখন সেই মুসাইলামাতুল কাযযাবের যুদ্ধে যুদ্ধ করার জন্য অভিযানে পাঠাইলেন, তার ভিতরে ওয়াসি এই ওয়াসিও ছিলেন, তিনি গিয়া এই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছিলেন। এবং পরে তিনি বলতেন, আমার মনে ব্যথা ছিল, ইসলামের এত বড় মানুষকে আমি হত্যা করছি, যাক একটু সান্ত্বনা হলো, ইসলামের এক ভয়ঙ্কর দুশ্মনকে আল্লাহ তাআলা আমার হাতে হত্যা করার তৌফিক দান করেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং ইসলামের সুন্দর জীবন দান করেন, এবং ইসলাম ইসলামের বিরোধী যত শক্তি হোক এগুলোকে আমরা টেনশন না করি, চিন্তা না করি, যেই বান্দা ইসলামের উপর থাকবে সে একলা হলেও আল্লাহ তার সঙ্গে আছেন, আর যেসব খোদা রাখে উসকো কৌন চাখে, আল্লাহ যাকে রক্ষা করে কে তার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দুনিয়াতে যখন নবী হিসাবে আবির্ভূত হয়েছিলেন, নবী হিসাবে আবির্ভূত হয়েছিলেন, আগমন করেছিলেন, তো আপন লোকেরা একটু শত্রু হয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক জানা যায় আবু আমার বাবু এক সময় বললেন যে আপনি দেশে ছাড়েন, মক্কাই ছাড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মক্কা ত্যাগ করতে হচ্ছে এত কষ্ট হচ্ছিল, ফিরে ফিরে তাকে দিয়েছিলেন আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, সে দেশ থেকে আমাকে দূরে সরতে হচ্ছে। এতে প্রমাণিত হয় মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকা চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাতৃভূমির দরদ থাকা চাই। ওই মানুষ যে ইমানওয়ালা, যে ইসলামওয়ালা, মাতৃভূমির প্রতি, নিজের দেশের প্রতি তার ভালোবাসা থাকবে না, এটা কোন বুদ্ধির কথা, কোন জ্ঞানের কথা, কোন সুস্থ মস্তিষ্কের কথা। ওই জমিন যেখানে আমার জন্ম, যেই জমিনে আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, যেই জমিনে আমি সেজদা করি, যেই জমিনে আমার আল্লাহকে আমি ডাকি, যেই জমিনে রিজিক খাই, আমি আমার আল্লাহ বন্দিগি করার সুযোগ পাই, সেই জমিনকে আমি ভালোবাসবো না? হ্যাঁ, সেই জমিনে আমি খেদমত করবো না? সেই জমিনে সেবা করবো না? সেই জমিনের জন্য প্রয়োজনে আমার জীবন আমি উৎসর্গ করবো না? এটা কিভাবে যুক্ত হইতে পারে? ইসলামের শিক্ষা তো এমন আদৌ না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ মানে খাঁটি মুভের মুসলমানের জিন্দগি আমাদের সকলকে নসিব করে। আমার ভাইরা, পাঁচটা বর্তমান আমার কথা করি, রসুলের পাঁচ সাল্লাম বলছেন আত্মহুর সত্র ইমাম, যে উজু করা, যে উজু করলো, যে ইমানের অর্ধেকটা পরিমার্জন তার অর্জন হয়েই গেল। আরেক বড় আছে ইসবাগ উজু ইমিনাল ইমান, যে পূর্ণাঙ্গ উজু করা। রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিস আর কথা, এটাই যদি ইসলাম হয় এবং নূর হয় এবং এটাই যদি জান্নাতের পথ হয়, প্রতিটি কথা নিয়ে আমাদের কদর করা উচিত। একবার রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বললেন, আওয়ালা দুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ বিল খাতায়া ওয়া ইয়াফউ বিল দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমল শিক্ষা দেব না যার যে আমল করবে আল্লাহ তোমাদের গুনাহ সব মাফ করে দিবেন এবং তোমাদেরকে উচ্চ সম্মান মর্যাদা মর্তবা দান করবেন? সাহাবা একরাম বলেন যে অবশ্যই বলেন হে আল্লাহ রসুল। রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন, যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা হল ইসবাগ উযু আলাল মাকার ওয়া কাসরাতুল ফাযাইল মাসালিক ইন্তিজার সালাত ইবাদা সালা ফাযালিক রিবাত ফাযালিক রিবাত ফাযালিক রিবাত তিনি বলেন যে দেখো, যে সুন্দর ভাবে উজু করা, একদম সবগুলো সুন্নত মোতাবেক পুরো সবগুলো সুন্নত লক্ষ্য করে উজু করা। নম্বর দুই, যে কাসরতের কথা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘরে বেশি বেশি যাওয়া, বেশি বেশি আল্লাহর ঘরের দিকে কদম পড়া। নম্বর তিন, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা কর। এই তিনটা আমল যার মধ্যে পড়া হবে তার সব গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং অনেক উচ্চ মর্তবা আল্লাহ পাক তাকে দান করবেন। বলেন তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আরে হাদিসে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে একটা মানুষ হল রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যেই মানুষটা আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার পর আবার মনটা ঝুলতে থাকে আল্লাহর ঘরের সঙ্গে, কখন আবার যাব আল্লাহর ঘরে, এই লোকটাকে আল্লাহ পাক কালকে আমাকে আরো সে নিচে ছায়া দেবেন। মুহাদ্দিসের ব্যাখ্যাতে বলছেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এবং এই যে হাদিস শরীফটা পড়ছিলাম, যে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলহামদুলিল্লাহ তামলাউ মিজা, যেই বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজান পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন এটা যারা ইসলামকে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে আগ্রহী এবং রাষ্ট্রীয় মঞ্চে বসে ইসলাম প্রতিষ্ঠা করলে তখন মনে করেন ইসলাম কমপ্লিট হল, এই ধরনের কিছু উৎসাহী ভাইয়েরা মনে করেন যে আলহামদুলিল্লাহ বলে এত নাকি, তা আপনি কি রসুলুল্লাহর প্রতি ইমান রাখেন না, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন না, তার সবগুলো কথা এবং প্রতিটি শব্দকে ইসলাম মনে করেন না? প্রিয় বন্ধু, যদি তাই হয় এবং নিশ্চয় আপনি তাই মনে করেন, তাহলে এই কথা কেন বিশ্বাস করবেন না? এটা আল্লাহ রসুলই বলছেন, আপনারা আমার মাথায় এটা আসার তো বিষয় না। কোথাও যাচ্ছিলেন তো এক কাফের গিয়া বলে, শুনলেন আপনার বন্ধুর কথা, কি বিষয়? উনি নাকি, উনি বলছেন কি রাত্রে নাকি তিনি একদম সোজা মক্কা শরীফ থেকে ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস গেছেন, সে কত দিনের পর বলুন আপনি। হ্যাঁ, তারপরে ধরো সেখান থেকে নাকি তিনি একদম সাতাশ মন্ত্রী করে আল্লাহর নিকট চলে গেছেন, জান্নাত জাহান্নাম সব দিকে আসছেন, আর রাত্রে রাত্রে তিনি ফিরে আসছেন, উজু করে দেখেছিলেন তখন নাকি উজু পানি গড়াচ্ছে। এই আপনার বন্ধু জি বলেন, বললেন তিনি এই কথা বলছেন? বলে হ্যাঁ, যে বলে থাকলে একশো বার সত্য বলছেন।
শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে এমন ভাবে বিশ্বাস করতে হয় তখন সে মুমিন হয়, তখন তার জন্য জান্নাতের গেট খুলে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা অবিশ্বাস করার কারণটা কি, সন্দেহ করার কারণটা কি? নিশ্চয়ই ভিতরে কোন পোকা ঢুকে আমাদের ভিতরে, যেটা আমাদেরকে ধ্বংস করবে, জাহান্নামের পৌঁছাবে। আমার প্রিয় বন্ধুরা, কোন মুসলমান তেমনটা হওয়া উচিত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজা ওয়াসালা নূর এবং নামাজ পুরাটা নূরই নূর। যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ আদায় করে আপাত মুসলিম নূরই নূরওয়ালা জিন্দিগি আল্লাহ পাক তাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তোমাদের ঘরের সামনে যদি এইরকম একটা দরিয়া থাকে, নহর থাকে, আর তার মধ্যে পাঁচবার গোসল করো তুমি, তাহলে এর পরও কি তোমার মধ্যে ময়লা আবর্জনা থাকা সম্ভব? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, পাঁচ রক্ত যে ব্যক্তি নামাজ আদায় করবে এই পাঁচ রক্তের নূরের দরিয়াতে গোসল করার কারণে তার জীবনের কোন ক্লেদ কোন ময়লা থাকা সম্ভব না, সব সাফ হয়ে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ পাক পবিত্র কোরআন বলছেন, এটা সুনিশ্চিত বিষয় যে নামাজ সব অশ্লীল বিষয়াদি এবং খারাপ জিনিস থেকে মানুষকে একদম মুক্ত করে, বাধা দেয়, মুক্ত করে। এর ব্যাখ্যা তো অনেক, তো একটা ব্যাখ্যা এটাও যেটা এখানে উপস্থাপিত হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য খরচ করে, সদকা খয়রাত দান করে, এটা একটা ডকুমেন্ট যেটা নিয়ে কেয়ামত অবধি হাজির হলে আল্লাহ পাক বলবেন যে শাবাশ, কিন্তু একদম আমার পক্ষে ডকুমেন্ট নিয়ে আসছে, ও জান্নাতে যাওয়ার দলিল নিয়ে আসছে সাথে। সদকাত বুরহান, অসম জুন্না এবং রোজা হল ঢাল যেটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অসম জুন্না আল কোরআন হুজ্জাতুল্লাকা আলাইকা, আর এই কোরআন হয় তোমার পক্ষে দলিল, না হয় তোমার বিরুদ্ধে দলিল। কোরআনের কথাগুলোর উপর আমল করলে কোরআন তোমার পক্ষে আল্লাহ পাকের সামনে হুজ্জত হয়ে দাঁড়াবে। হে আল্লাহ একে মুক্তি দেন, আমি সুপারিশ করি, আল্লাহ পাক বলবেন যাও তুমি ওর জান্নাতে নিয়ে পৌঁছে আসবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন সুপারিশ করবে, আর কোরআন হুজ্জতুল্লাহ আলাইহি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাস ইয়াদু, সব মানুষের ভোর যখন হয় প্রতিদিন, ফাবায়ু নাফসাহু ওয়া মুতুহা মুবিকুহা, আজকের দিনের কর্মকাণ্ডের দ্বারা হয় নিজেকে সে জাহান্নাম থেকে মুক্ত করে, আর না হলে সে নিজেকে জাহান্নামে পৌঁছায় দেয়। প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকে। তার মানে তিনি আমাদেরকে সতর্ক করলেন, সচেতন হইতে বললেন, আজকের দিনের কোন কথা আর কর্মকাণ্ড আচরণ আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ইসলাম কবুল করছি, এটা নিয়ে বসে থাকলাম, আর কিচ্ছু করতে হবে না, এমনটা যেন আমাদের অবস্থা না হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিনদা ইসলামের এরকম সুন্দর শিক্ষা দিয়ে দিয়ে গড়ে তুলতেন, যাতে তারা প্রত্যেকে জান্নাতের একদম উপযুক্ত হয়ে যায়, আর জাহান্নামের আগুন কোন ক্রমে তাদেরকে টাচ করতে না পারে। কিন্তু আমাদের প্রিয় বন্ধুরা, আজকাল এমন একটা অবস্থা যে ইসলামের কথাগুলো এরকম সুন্দরভাবে আলোচিত হওয়া এমনটা খুব কম হয়। আহা, যদি এমনটা হইতো, আমার দৃঢ় বিশ্বাস, আমার জীবন বড় আমি দেখলাম যে কোন জায়গাতে মুসলমান ভাইদের সামনে খালিস কোরআন সুন্দর আলোচনা হলেই মানুষগুলো পাগলের মতো ঢুকে নিয়ে যেতে থাকে। কিন্তু কথা বলতে গিয়ে যদি দলীয় মানসিকতা, একটু ঝাঁঝালো ভাষা, গরম ভাষা, এটা কোন ইসলাম? এটার দ্বারা আমাদের কি ফায়দা হবে? আমরা মুসলমান ভাইদের সামনে আমাদের ঝাঁঝালো ভাষার দরকারটা কি, গরম বক্তৃতার প্রয়োজনটা কি? আল্লাহ পাক জল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে সর্ববিশ্ব ইসলাম অনুসরণের তৌফিক দান করেন, ইসলামের দ্বারা প্রচার করবেন, বেরানবীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিক নির্দেশনা দিতে গিয়ে বলেন, ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, তোমরা সহজ ভাষা বলবে, কঠিন করো না, বাসিরু ওয়ালা তুনাফিরু, এবং এমন ভাবে তোমরা দিনের কথা পৌঁছাবে যেন লোকেরা খুশি হয়ে যায়, এবং তারা যেন কোন ক্রমে আর শোনার তোমার মুখে শোনার পরে ইসলাম থেকে দূরে সরতে না পারে, আরো কাছে আসে। কাছের টানার ভাষা বলো, পদ্ধতি ধরো, দূরে সরানোর পদ্ধতি ধরো না। এই তো বললেন বেরানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা লম্বা হতেই থাকছে। আল্লাহ তাআলা প্রতিটি কথাকে, প্রতিটি বিষয়কে আমাদের দুজাহানের জন্য মঙ্গলময় করেন এবং সফলতার জন্য জড়িয়া বানান, সোপান বানান রব্বুল আলামিন। আমি সর্বশেষ এক দুটো একটু আমলের কথা বলি, যেগুলো ধরে রাখলে আমাদের আখেরাতে সম্বল বাড়তে থাকবে ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হলো, আমার ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আরেকটা হচ্ছে হালাল খাই, আরেকটা হচ্ছে কারো উপর জুলুম না করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হালাল খায়, আমিলা ফি সুন্নতি, এবং আল্লাহ রাসূলের পথের মধ্যে জীবন কাটায়, এবং ও আমিনান নাস বাওয়াইতাহু, আর সব লোক তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকে, দাখালাল জান্নাত, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। বা শর্ত নামাজ আদায় করি ভাইরা, আর ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে কান্নাকাটি করি, মাফ চাই, কান্দতে না পারলে ভুলের কান্নার ভাব ভাব করি, ভঙ্গি করি, এতেও আল্লাহ মাফ করে দেন। আর বেশি বেশি দুরূপ শরীফ পড়তে থাকি, হ্যাঁ, মানুষকে বেশি বেশি সালাম করি, আর ইমানের উপর শুকর আদায় করি, আল্লাহ আপনার মেহরবানি, আপনি আমাকে মুসলমান বানাইছেন, শুকর করতে থাকলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কত 100 না 500, 100 বার করে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো কিয়ামতের দিন হাশরের মাঠে এই বান্দা যখন আসবে, তো তার চেহারা এই কালিমা নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা সকলে, আমাদের ঘরের সকলে এ প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ, হে আল্লাহ আমাদের তৌফিক দে। এই মাদ্রাসা এখানে আসতে আরো তিনি প্রতিষ্ঠান আছে, যেখানে কোরআনে পাক পড়ানো হয় আমার ভাই, সেখানে আল্লাহ পাকের খাস রহমত নাযিল হয়, যে বাচ্চারা কোরআনে পাক পড়ে অন্তরাত্মা জীবন তাদের আলোকদীপ্ত হয় আসমানি কিতাবের নূর, এবং যেই বাচ্চাদের মা বাবা অভিভাবকরা তাদেরকে পড়তে দেন তাদের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়, তাদের পরকালের নাজাতের ব্যবস্থা হইতে থাকে। এজন্য দুনিয়ার যে কোনো লাইনে পড়াশোনা যদি করাও হয়, কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের বাচ্চারা যেন নামাজটা পড়তে জানে, উযু গোসল তায়াম্মুম করতে জানে, এবং কোরআন শরীফ যেন পড়তে জানে, এই বিষয়গুলোর প্রতি আমরা যেন যত্নবান হই। ডক্টর ইকবাল গুরু বলছিলেন যে মুসলমান তোমরা বলো কি হলো, আমরা তো মুসলমান, আল্লাহ তো বলছিলেন মুসলমানরা সম্মানের সাথে থাকবে, মাথা উঁচু করে থাকবে, কি আজকে আমরা লাঞ্ছিত কেন? ডক্টর ইকবাল গুরু বলেন, মঞ্জিলে দাঁড়তে ওটুকে হতি খান গে আপনি বাবলুবে দেওয়া আইবে কোরআন গে। আর মুসলমান, যেই মুসলমানদের জন্য রব্বুল আলমীর সে ওয়াদা, সেই উটের রাখালরা যখন উটের রাখাল ছিলেন, উট চড়াইতে থাকতেন, কিন্তু তখনও রূপে তাদের কোরআন, সাথে তাদের কোরআন, আমলে তাদের কোরআন, জীবনে তাদের কোরআন, চিন্তায় চেতনায় তাদের কোরআন, কোরআনের আলো যাদের জীবনটাকে এইভাবে ঘিরে রাখছিল, তাদের জন্যই আল্লাহর তরফ থেকে এইরকম ওয়াদা অঙ্গীকার সুসংবাদ ছিল। সেই মুসলমান তো তোমরা হও। আজকে একজন উচ্চশিক্ষিত মানুষ, একজন পদস্থ কর্মকর্তা, তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের অনেক উঠা বসা হয়, কিন্তু অনেক ব্যক্তিগত পারিবারিক সমস্যা যখন বলি, কোন একটা আমল যখন বলতে চাই, তো তখন দেখি যে এই যে আল্লাহর এক দুটার নাম বলবো, শুদ্ধ করে উনি উচ্চার করতে পারবেন কিনা কে জানে, তখন একটু আসতে আড়ালে বলি, আপনি কি কোরআন শরীফ করতে পারেন? তো অত্যন্ত লজ্জিত ভাবে বলেন, পড়ি না, আমার পড়ার চেষ্টা করতেছি। তখন কেমন গা লাগে, আপনি একজন ডিসি, আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনি একজন এসপি, আপনি একজন ওসি, আপনি একজন এমপি, আপনি একজন মিনিস্টার, এটা নিঃসন্দেহে আপনার জন্য মর্যাদার বিষয়, কোনো সন্দেহ নেই। হাজার হাজার লাখ লাখ মানুষ আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আপনার জন্য বড় কুর্সি দেয়, এটা অযৌক্তিক কোনো ক্রমেই নয়। কিন্তু কোরআন শরীফটা আপনি পড়তে পারলেন না, আপনার এত মূল্যবান সুন্দর সুন্দর শিক্ষার পাশে কোরআন যদি যুক্ত হইত, ইহজগতের এই সম্মানের আসরের সাথে সাথে পরকাল জীবনের সম্মান এবং মর্যাদার আসর তো নিশ্চিত হয়ে যেত। সেই বিষয়টার দিকে আমরা একটু খেয়াল করলে আমাদের জন্য সৌভাগ্যের কত বড় দ্বার উপযুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তা আমাদের, আমরা যারা এখনো এই কাজটা করতে পারিনি, অন্তত আমাদের শিশুদের উপর তো জুলুম না করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে পিতা গেলেন, অভিযোগ করলেন নিজের সন্তানের বিরুদ্ধে যে আমার ছেলেটা আমার কথা শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ যাকে দেখলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ওমর যে রাস্তায় আছে শয়তান সেখান থেকে পালায় যায়, ওমর আসতেছে, এসা মানুষ হলো তোমার। তো সেই মানুষটা বললেন যে ডাকাও তোমার সন্তানকে। হযরত ওমরের আদালতে সন্তান যখন হাজির, আসামি হিসেবে বললেন যে তোমার বাবার কথা শোনো না, কেন, কারণ কি বলো আমাকে। ইসলামের বিধান হল বাদী বিবাদ উভয়কে মুখোমুখি উপস্থিত করা, উভয়ের বক্তব্যের সুযোগ দেওয়া, ফের আদালত বিচার করবে। কি কথা বুঝলেন? এখন ছেলেটা বলে কি হুজুর আমার যে একটু কথা বলি, বলে হ্যাঁ বলো তোমার কথা বলবে তুমি। তো ছেলেটা বললো যে হুজুর ইসলাম আমার বাবার উপর আমার তিনটা অধিকার রাখছে। এক নম্বর, তিনি বাবা আমার সুন্দর নাম রাখবেন জন্মের পরে, আমার নামও তিনি সুন্দর রাখেন না। নম্বর দুই, তিনি আমাকে কোরআন শিক্ষা দিবেন, তাতে আমি বুঝতে পারবো ইসলামে কর্ম কি বর্জনীয় কি, সেটা সেটা তিনি করেননি। আরেকটা হচ্ছে যে একটা ভালো মেয়ে, দিনদার মেয়ে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমের উপর চলে, এমন একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ করে দিবেন, আমার বাবা সেটাও করেননি। যেহেতু তিনি কোরআন আমাকে শিক্ষা দেন নাই, অর্থাৎ আরো লোক তো কোরআন শিখলে তো কোরআনে আল্লাহ কি বলেন, তোমার আল্লাহর একটা ফয়সালা, বন্দেগি করবে আল্লাহ, দাসত্ব আনুগত্য আল্লাহ, কিন্তু মা বাবার সঙ্গে পূর্ণ সদাচার সারা জীবন। সূরা লোকমান আল্লাহ পাক বলেন, তোমার মা বাবা যদি তোমাকে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে বলে, তার এই কথা তুমি মানো না, কিন্তু তবুও সারা জীবন তার সঙ্গে, এই মা বাবার সঙ্গে অবশ্যই সদাচার অব্যাহত রাখতে হবে। এইটা আল্লাহ কোরআনে বলছেন। তো কোরআন যখন তিনি শিখেন নাই, তো আমার কি কর্তব্য অকর্তব্য, কি করণীয় বর্জনীয়, কার সঙ্গে কি আচরণ, সেটা আমি জানবো কিভাবে? এই তিনটা কথা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন এবং বাপের দিকে গরম নজরে তাকে আর বের হও তুমি এখান থেকে, বাপ হয়েছেন সেখান থেকে বাইরে চলে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখান থেকে ওমর আদালত থেকে বের হয়ে না হয় একরকম নিস্তার পাওয়া গেল, কিন্তু কিয়ামতের ময়দান রব্বুল আলামিন যখন ধরবেন তখন কি উপায় হবে, তখন কি উত্তর হবে, তখন কি পরিণাম পরিণতি দাঁড়াবে? এজন্য আমাদের ভালো হয় যে এখনই যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, না আমার সন্তানকে আমি তো কোরআন শিক্ষা দিব, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।
বলবেন কিছু সংক্ষিপ্ত, শরীর একদম ভীষণ ক্লান্ত, সাহস হচ্ছে না কথা বলেন, ঠিক আছে, দোয়া করবেন সকলকে মাফ করেন, আমাদের মা বাপকে, আমাদের সকল মুরব্বীদেরকে, আমাদের আপন বন্ধুকে আপনি মাফ করেন, আমাদের সকল প্রিয়জনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য আপনি দয়া করে মেহরবান করে জান্নাত মঞ্জুর করেন, আমাদের বলা ছাড়া নিজ দয়াতে আপনি আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদেরকে ইমাম ইসলামের দৌলত দান করছেন, এর থেকে বড় দৌলত আর কোনো কিছুই নেই হে আল্লাহ। আর আল্লাহ আপনার নিজ দয়াতে, যেই দয়াতে এরকম ইমাম ইসলামের এই অতুলনীয় সম্পদ আপনি আমাদেরকে দান করছেন, সেই দয়ার উসিলাতে ইমানিয়া জিন্দা থাকার তৌফিক দেন, ইমান নিয়ে আপনার নিকটে আসার জন্য আমাদেরকে তৌফিক দেন, আর আল্লাহ সুন্দর জীবন আমাদের দান করেন, আপনাকে ডাকার তৌফিক দেন, আপনার বন্দনী করার তৌফিক দেন, আপনাকে ভালোবাসার তৌফিক দেন, আপনার মহব্বতে আপনার ভয়ে সব অন্যায় অনাচার ত্যাগ করার তৌফিক দেন, আর আল্লাহ যে জীবন আপনি পছন্দ করেন সেরকম সুন্দর জীবন আপনি আমাদের নসিব করেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা তালিম ধর্মীয় সুন্নাতে ভালোবাসার তৌফিক দেন, জীবনে তা ধারণের অনুগ্রহণ সেই মোতাবেক জীবনটাকে সুন্দরভাবে গড়ার আপনি আমাদের তৌফিক দান করেন, আমাদের ঘরে ঘরে রহমত বরকত নাযিল করেন, নূর নাযিল করেন, সব পেশারে তিনি আমাদের নাজাত দেন, মুক্তি দেন, সুখময় শান্তিময় জীবন আপনি আমাদের দান করেন, দুজাহানে আপনি
আমাদেরকে সম্মানিত সাফল্য বন্দিত করেন। আমাদের যার যা দরকার আপনার জানা করিম মালিক আপনার অপুরন্ত ভান্ডার থেকে আপনি তো খান না আপনার কোন ন্যায় হচ্ছ আপনার বান্ধাদের জন্য। আর আল্লাহ আপনার অপুরন্ত ভান্ডার থেকে আমরা কাঙ্গালদের সুযোগ আপনি আমাদের দান করেন, দুনিয়ার জন্য দান করেন, আখেরাতের জন্য দান করেন, এবং আমাদের অভাব অনটন আপনি দূর করেন, আমাদের কষ্ট দূর করেন, আমাদের ব্যথা বেদনা দূর করেন, লাঞ্ছনা গঞ্জনা দূর করেন। আর আল্লাহ আমাদেরকে ইচ্ছা দোয়ালা জিন্দগি দান করেন, প্রিয় মহল আমাদেরকে রহমত দোয়ালা জিন্দগি দান করেন, বরকত মহল জিন্দগি দান করেন, যেখানে থাকি সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, ইজ্জতের সাথে থাকতে পারি, তৌফিক দান করেন হে প্রিয় মহলা। আর আল্লাহ তারা ঋণ ঋণ গ্রস্ত ঋণের ভারে জর্জরিত তাদের ঋণ আদায় আপনি ব্যবস্থা করে দেন, সকলের হালাল রুজির রাস্তা আপনি মুক্ত করে দেন, সকলের রোজগার ব্যবসায় যে বিপুল বরকত দান করেন, আমাদের সকল ক্ষেত্রে জিলাতে বাগ বাগানে শহরে বন্দরে বেশ সমান বরকত দান করেন, আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আমাদের দেশটার জন্য যা দরকার আপনার অপূরণ ভান্ডার থেকে আসমান থেকে আপনি দান করেন। আল্লাহ আমাদের আমাদের দেশের রাস্তাঘাট গুলোকে আরো সুন্দর বানাইয়া দেন, যেখানে ব্রিজ দরকার ব্রিজের ইন্তজাম করে দেন। আর আল্লাহ যা আমাদের এই দেশের জমিনের ভিতরে তেলের সম্পদ এবং গ্যাসের সম্পদ অপূরন্ত আপনি সিফ বানাইয়া দেন, আমাদের এই দেশের আউলিয়া বুজুগান দিনের বরকতে, ওলামায় দিনের বরকতে, আপনার আপনার আপনাকে সেজদা করা দিনের বরকতে, আর আল্লাহ চোখের পানিওয়ালা বান্দাদের বরকতে আমাদের দোয়া মনোজাতকে আপনি কবুল করেন। তাই আল্লাহ এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, এই মাদ্রাসাকে যাওয়ার হাদিস পর্যন্ত আপনি মঞ্জুর করেন। আপনি নিজের পক্ষ থেকে পূরণ করে দেন, মাদ্রাসার সমস্ত বাধা বিপত্তি দূর করে দেন, এলাকাবাসীর কথা শুনলাম, আল্লাহ এলাকাবাসীকে ধন সম্পদে ধন সম্পদ খুব দান করেন আপনারা, এবং আপনার শুকর গুজারের খুব তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেওয়া সবের হায়াত বর করে দেন, তাকে আপিও তসলিম করেন, সমস্ত পেশার থেকে এবং যে কোনো দুর্ঘটনা থেকে শত্রু এবং হিংসুকদের থেকে হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক, এই মজলিস মাহফিলের যারা এখানে অংশগ্রহণকারী সহযোগিতাকারী উদ্যুক্ত আয়োজক সকলকে আপনি কবুল করেন, সকলের দুজন আপনি কামিয়াব করেন। আল্লাহ বিশ্বে যেখানে মুসলমানরা আছে মুসলমানদের সুখে রাখেন, শান্তিতে রাখেন, ইজ্জতের সাথে রাখেন। আল্লাহ যখন শুনিতে বিশ্বের কোন প্রান্তে মুসলমানরা শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে চোখের পানি ফেলতেছে, কানতেকে কানতেছে, আল্লাহ ঝুঁকে ঝুঁকে মরতেছে, লাঞ্ছিত লাঞ্ছিত হইতেছে, নিষ্পেষিত হইতেছে, আল্লাহ মুসলমান ভাই বোন হিসেবে আমাদের তো ব্যথা লাগে, কিন্তু আমরা কি করতে পারি, আমরা তো অসহায়। প্রিয় বাবা আপনার কাছে বলিয়া বিশ্বের যে কোনো প্রান্তে আল্লাহ শত্রু দ্বারা দুষ্কন্ধ দ্বারা মুসলমানরা আক্রান্ত নিষ্পেষিত, এ দয়া ময় আপনি সাহায্য করেন, এ মেহরবান আপনি সাহায্য করেন, তাহলে আমাদের ভাই বন্ধুকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন, এবং তাদের ভুল ত্রুটি থাকলে আমাদের ভুল ত্রুটি তাদের ভুল ত্রুটি আপনি মাফ করে দেন, এবং যে শত্রুরা এভাবে অত্যাচার করে তাদেরকে হেদায়ত দেন, তাদের বুঝ দেন, ইসলাম কবুলের তৌফিক দেন, এবং তাদেরকে তাদের খাদেম বানায় দেন। আল্লাহ যদি ওদের ভাইকে হেদায়ত নাই থাকে, আল্লাহ আপনি নিজেই তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহ বিশেষভাবে মক্কা মক্কানা মদিনা মুনাব্বারাকে হেফাজত করেন, আল্লাহ মক্কা মক্কানা মদিনা মুনাব্বারাকে হেফাজত করেন, আল্লাহ তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাত কবুল করেন, জরুর জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومیت نیز نیز موبائل ہواٹس ایپ پاور جنو جگازوگ کرن ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। হয়। এই গ্রুপটা শুধুই হজরত আলা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।